বাতিল নিরস্ত করে দিনের প্রদীপ জানালে, সুন্নত কে আবার জাগালে। হে ইমাম আহমদ রেজা, ইমাম আহমদ রেজা।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মাশাআল্লাহ আরেকটিবার উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার পবিত্র সফর মাসের মধ্যে আলা হযরত ইমাম আহলে সুন্নত ইমাম আহমদ রেজা রহমতুল্লাহি তাআলা আলাইহি। ইনার উরুস শরীফ উপলক্ষে স্পেশাল ট্রান্সমিশন যার নাম হচ্ছে আহলে সুন্নতের নয়নমণি। দর্শক, আপনারা যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখতে পাচ্ছেন, আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, আমাদের এই অনুষ্ঠানের মধ্যে আমরা আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি ইনার জীবনের অনেক গুরুত্বপূর্ণ দিক নিয়ে আমরা আলোচনা করে থাকি। ইনি এমন একজন ব্যক্তিত্ব, ইনার জীবনের আমরা এত বিষয় শিক্ষণীয় আমাদের রয়েছে, হয়তো আমাদের এই 10-12 এপিসোডের মধ্যে সব কিছু আলোচনা করা সম্ভব নয়। তারপরে যা কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে তা আমরা আলোচনা করার চেষ্টা করে থাকি। তাই অবশ্যই অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। ইনশাআল্লাহ অনেক অজানা বিষয়, অনেক ইলমে দিন শিকার সৌভাগ্য নসিব হবে। প্রিয় দর্শক, অনুষ্ঠানের শুরুতে দরুদ শরীফ পাঠ করার কেমন ফজিলত ও বরকত রয়েছে সে সম্পর্কে আমরা একটি হাদিস শরীফ আসুন শ্রবণ করে নিই। দাওয়াত ইসলামী প্রতিষ্ঠাতা শেখ তরিকত আমির আহলে সুন্নাত মৌলানা মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরি দামাত বরকাতুহুল আলিয়া, ইনি আমাদেরকে দরুদ শরীফ পাঠ করা উৎসাহ প্রদান করতে গিয়ে ইনার লিখিত বিশ্ববিখ্যাত কিতাব ফয়জানে সুন্নত, যেটি অসংখ্য ভাষায় ট্রান্সলেট হয়েছে, জি হ্যাঁ, এর মধ্যে একটি দরুদ শরীফের ফজিলত এরকমই রয়েছে যে আমাদের প্রিয় নবী রসুলে আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন যে যেই ব্যক্তি আমার প্রতি দরুদ শরীফ পাঠ করবে আমি কিয়ামতের দিন তার জন্য সুপারিশ করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আমার প্রিয় আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাদের জন্য সুপারিশ করবে যদি আমরা বেশি থেকে বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করি। আল্লাহ পাক আমাদেরকেও দরুদ শরীফ পাঠ করার সে সৌভাগ্য নসিব করুক, আমিন। আসুন মহাপদের সাথে আমরা আরেকটি বার দরুদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, আজকে মাশাআল্লাহ আমাদের মাঝে আপনারা অলরেডি স্ক্রিনে মধ্যে দেখতেই পাচ্ছেন উপস্থিত রয়েছে প্রতিদিনের ন্যায় মোবাইল লিগের দাওয়াত ইসলামী আসে সুবাতে। আজকে আমার ডান পাশে রয়েছে আমাদের সালাউদ্দিন হুজুর ফজুর, আমাদের আলা হযরত রহমতুল্লাহি তাআলার স্পেশাল ট্রান্সমিশনের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা ও অভিনন্দন। মাশাআল্লাহ, আমাদের হুজুর আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি। অপর পাশে মাশাআল্লাহ আর প্রথমবারের মতো আজকে আমাদের স্পেশাল ট্রান্সমিশনের নাত পরিবেশনকারী ইসলামী ভাই মাশাআল্লাহ আমাদের আনিস হুজুর উপস্থিত রয়েছে। হুজুর আপনাকে শুভেচ্ছা। হুজুর প্রথমে আপনার দিয়ে শুরু করবো ইনশাআল্লাহ, নাতে রসুল কালাম বা মানকাওয়াত দেখি আজকে আমাদের আনিস হুজুর আমাদেরকে কী শোনাই। তো আসুন আমাদের আনিস ভাইয়ের দিকে এগুবো আমরা। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আনিস, প্রথমে দর্শককে আজকে আপনি
সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ وسلم عليك يا حبيب الله مصطفى خير الورى هو مصطفى خير الورى هو سرور ছাত اپنے اچھو کا تصادق ہم پر ہو کر رہے ہم گر تمہیں ہم کو نہ چاہو بدہاں سے تم ان کی خاطر بدہاں سے بد کرے ہر دم برائی تم کہو ان کا بھلا ہو ہم وہی ناشست روح ہے ہم وہی ناشست روح ہے تم وہی بحر عطا ہے تم وہی کانِ حیا ہو ہم وہی ننگے جفا ہے ہم وہی ننگے جفا ہے تم وہی جانِ وفا ہم بدوں کو بھی نبھا
صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم. ما شاء الله ما شاء الله আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি আসলে ইনার কালাম যে নবী দোনো জাহানের মালিক মুক্তার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনার দরবারে আরজি বিভিন্ন কিছু চাওয়া আশা ইনার কালামের আসলে আসলে ইশকে রসুলের সুবহানাল্লাহ কেমন সুদা আল্লাহু আকবার আল্লাহ তাআলা আমাদেরকে আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি ইনার ফয়েজ দ্বারা ধন্য করুক। তো প্রিয় দর্শক আলহামদুলিল্লাহ এক একদিন আমরা এক একটি বিষয় নিয়ে আলোচনা করা সৌভাগ্য নসিব হয়। তো আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি ইনাকে ঘিরে আজকেও আমরা এমন একটি বিষয় রেখেছি যেটি কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কেননা এক কথায় এটাও বলা যেতে পারে যে আজকে আমরা মুসলমান মুমিন রয়েছি, মুসলমান মুমিনের সবচাইতে বড় সম্পদ হচ্ছে তার ঈমান। আর এই ঈমানকে হিফাজত করার জন্য এবং মুসলমানদের জন্য উম্মতে মুহাম্মদের জন্য সবচেয়ে বড় একটি নিয়ামত হচ্ছে কুরআনুল করিম। আর এই কুরআনুল করিমের সঠিক অর্থ এটার তাফসীর আল্লাহু আকবার, যেটা আমাদের জন্য অসংখ্য ভূমিকা রাখে আমাদের আকিরাতকে কামিয়াব করার জন্য। তো ইনশাআল্লাহ আজকে আমরা আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি ইনাকে ঘিরে যে বিশ্ববিখ্যাত আলহামদুলিল্লাহ যে বলা যেতে পারে একটি মাত্র যে নিঃসন্দেহে আল্লাহ পাকের দরবারে কবুলিয়ত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কবুলিয়তের একটি যে কুরআনুল করিমের অনুবাদ আবিবে আপনি দেখেন তাফসীর আল্লাহু আকবার, যে কানজুল ঈমান। জি হ্যাঁ, আজকে আমরা সেই কানজুল ঈমান সম্পর্কে জানব, এমনকি কুরআনুল করিমের অনুবাদেরও কি প্রয়োজন রয়েছে, এমনকি কানজুল ঈমান এটা আমাদের মাঝে এই নিয়ামত কীভাবে নসিব হলো, এটাকে ঘিরে কী ঘটনা রয়েছে, আরও অসংখ্য গুরুত্ব এবং কি বিভিন্ন ফজিলত ইনশাআল্লাহ আজকে আমরা শুনবো। তো আসুন আমাদের সালাউদ্দিন হুজুরের কাছে যাব যে কানজুল ঈমান কুরআনুল করিম এর অনুবাদ এর কি গুরুত্ব এবং কি এটা কি প্রয়োজনীয়তা রয়েছে এবং কি আরও কি আজকে দর্শকের উদ্দেশ্যে প্রথমে আপনি কোন মাদানী ফুলটি দর্শকের কাছে তুলে ধরার চেষ্টা করবেন ইনশাআল্লাহ সে বিষয়ে আপনাদেরকে জানবো ইনশাআল্লাহ।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على سيدنا النبي والمرسلين মাশাআল্লাহ সফরুল মুজাফফর মাস, যেটাকে অনেকেই অশুভ মাস বললেও এটা অত্যন্ত বরকতময়
বরকতময় মাস, নিঃসন্দেহে বরকতময়
এটা আলহামদুলিল্লাহ। অনেকের মধ্যে মাঝে এটা বাধ্যমূল ধারণা না থাকলেও
জি
মাদানী চ্যানেলের মাধ্যমে অনেকের এই ধারণাটা
বদলে দিয়েছে, পরিবর্তন করে দিয়েছে নিঃসন্দেহে।
আর সফরুল মুজাফফর মাস আসলে যারা আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারে যারা রয়েছে আমাদের কাছে যার পরিচয় সবচেয়ে বেশি উনি হচ্ছে আলা হযরত রহমতুল্লাহ, যার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের ঈমান আকীদাকে হেফাজত করার ব্যবস্থা করেছেন। যিনি যার সংগ্রাম যার জীবনের প্রতিটা মুহূর্ত উম্মতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আকীদাকে হেফাজত করার জন্য সবসময় ওনার কলম ওনার প্রচেষ্টা ওনার সব কিছুই সারা জীবন বলতে গেলে এটার জন্য ছিল,
দিন ইসলামের জন্য কুরবান করে দিয়েছে,
দিনে ইসলাম এবং মুসলমানদের আল্লাহর তাআলা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর ইশক মহব্বত ওনার কাছে এমন ছিল যে এটা ওনার নাম নিতেই ইশক রসুল এটা সাথে সাথে আসে
চলে আসে। সুবহানাল্লাহ,
ইশক রসুল এটা আমাদের স্লোগান ইশক মহব্বত, ইশক মহব্বত আলা
আলা হযরত আলা হযরত
এটার সাথে এটা একসাথে। তো ইশক আল্লাহর তাআলা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক মহব্বত যদি আমরা বলতে চাই তাহলে উম্মতের মহব্বত জরুরি, উম্মতকে সবচেয়ে বেশি ভালোবাসতেন আমার নবী
সুবহানাল্লাহ।
উম্মত বিপদগামী হবে, উম্মত আল্লাহর তাআলা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তা থেকে অন্যদিকে চলে যাবে, একজন আশিক রসুল কখনো বরদাস্ত করতে
পারবে না।
অনুরূপভাবে আলা হযরত রহমতুল্লাহ তাআলা উনি বরদাস্ত করতে পারেন না এবং আল্লাহ তাআলা ওনাকে এই জন্যই কারণ প্রত্যেক যুগে যে মুজাদ্দিদের সংজ্ঞা হয়তো এখানে আলোচনা হয়েছে কিনা জানি না, তো মুজাদ্দিদের মানে হচ্ছে এটা সংস্কার করে রিনিউ করবে, যেগুলো ইসলামের মধ্যে বিভিন্ন ধরনের ভুল ভ্রান্তিগুলো এখানে প্রবেশ করে সেগুলোকে ডিলিট করে সেগুলোকে রিফ্রেশ করে ইসলামকে রিনিউ করবে, মুজাদ্দিদের কাজই হচ্ছে সেটা,
সঠিক ইসলাম
ইসলামকে মানুষকে পরিষ্কার করবে। যেহেতু আজকের বিষয় হচ্ছে কোরআনে পাক নিয়ে
জি
এবং আলা হযরত এবং কানজুল ঈমান নিয়ে, সর্বপ্রথম বলতে হয় যে কোরআন পাক আল্লাহ তাআলা নাজিল করেছেন,
জি,
তো এটার অনুবাদের কেন প্রয়োজন?
আচ্ছা,
এটা আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন, এটা অনুবাদের কেন প্রয়োজন? কোরআন পাক যাদের কাছে নাজিল হয়েছে, অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে, কিন্তু কাদের ওই এলাকাতে ছিল আরবি, এবং কোরআন পাক অবতীর্ণ হয়েছে আরবি ভাষায়,
আরবি ভাষায়,
এই আরবি ভাষাভাষী যারা আছে তাদের জন্য পর্যন্ত অনেক বিষয় কোরআনে পাকে যে আরবি, এই বিষয়টা মানে অনেক বিষয় কোরআনে পাকের আয়াত ওদের বুঝতে
কষ্ট হয়ে যায়, কিন্তু তারা কিন্তু আরবি ভাষা,
আরবি ভাষা পারদর্শী, এবং এরা এমন ভাষায় পারদর্শী ছিল যে অন্যান্য ভাষার লোকে আজমি বলতো, আজমি মানে বোবা,
আচ্ছা আচ্ছা,
মানে কথা বলতে জানে না,
কথা বলতে জানে না,
এদের মধ্যে আরবি ভাষা একটা এমন প্রশস্ত ভাষা, এমন একটা ভাষা যেটা মানে নিজের অভ্যন্তরে যে বিষয়গুলোকে প্রকাশ করার ক্ষেত্রে আরবি ভাষা আর কোনো ভাষা এমন নেই।
আচ্ছা,
কিন্তু এরপরেও কোরআনে পাকের সারমর্ম, কোরআনে পাকে কি বললে অনেক বিষয় বুঝতে আসে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
দরবারে হাজির হতেন,
এবং এই বিষয়টা কেমন, এই বিষয়টা আমার বুঝে আসতেছে না, আরবি যারা আছে তারা বুঝতে তাদেরকে এটা বলে দিতেন, না এটার অর্থ এটা, এটার অর্থ এটা, এটার
বুঝিয়ে দিতেন তাদেরকে,
এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি একটা সিফাত, আল্লিমুল কিতাব ওয়াল হিকমা, আল্লাহ আল্লাহ তাআলা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি উম্মতদেরকে হিকমত এবং কিতাবের শিক্ষা দিতে,
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ,
অনুরূপভাবে এই কোরআনে পাককে যাতে উম্মত বুঝতে পারে,
জি,
এটার তফসীর লিখেছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি জামানায়, যেমন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা,
আচ্ছা,
ওনাকে আল্লাহ তাআলা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া দিয়েছেন,
হাই,
আর দোয়ার বরকতে উনি কোরআনে পাক সম্পর্কে এত জ্ঞান ওনার ছিল, উনি বলছেন যে আমার ওটের রশিও যদি হারিয়ে যায়,
আচ্ছা,
আমি কোরআন পাক থেকে সেটা বের করতে পারি,
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ
সাইয়্যিদুল মুফাসসিরিন যাকে বলা,
আচ্ছা,
আলী রাদিয়াল্লাহু তাআলা,
জি,
উনি বলেন যে আমি যদি সূরা ফাতিহা তফসির করি তাহলে 70টি ওটের বোঝা হয়ে যাবে,
আল্লাহু আকবার, মানে এত
তফসির শুধু সূরা ফাতিহা একটা সূরা 7টা আয়াত,
জি,
এটার যদি বিস্তারিত, এটার যদি এখানে যা কিছু বলে সারমর্মগুলো যদি আমি বিস্তারিত তফসির করতে থাকি 70টি মতের বোঝা হয়ে যাবে,
আল্লাহু আকবার আল্লাহু আকবার,
তাহলে কোরআনে পাককে বোঝা এত
সহজ না, বলা হচ্ছে না সকল কিছুর ইলম কোরআন পাকের মধ্যে রয়েছে,
অনুরূপভাবে আস্তে 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 তফসিরে তবরি যেটাকে উম্মত তাফাসির বলা হয়,
জি,
এভাবে বিভিন্ন মুফাসসিরিনে কেরামরা আরবি ভাষার মধ্যে তফসির লিখেছেন, যেমন তফসিরে জালালাইন, তফসিরে দুররে মনসুর, তো এই তফসিরগুলো লিখতে একটু যখন আরবের বাইরে আজমের মধ্যে ইসলামের প্রচার প্রসার করল, মুসলমানদের সংখ্যা বাড়তে লাগলো, অন্য ভাষায় তফসিরের প্রয়োজন হলো,
আচ্ছা,
সর্বপ্রথম ফার্সি ভাষায় তফসির লেখা শুরু হয়েছে,
আচ্ছা, সর্বপ্রথম
সর্বপ্রথম
আরবি ভাষার পরে
পরে,
আচ্ছা,
আব্দুল হক মুহাদ্দিস দেহলভি রহমাতুল্লাহ উনি লিখেছেন, এরপরে যখন এটা বিস্তৃতি লাভ করতে লাগলো ইসলাম, তো কোরআনে পাক এর তফসির করা শুরু হয়ে গেছে বিভিন্ন ভাষার মধ্যে,
সুবহানাল্লাহ,
অনুর্ব উর্দুর মধ্যেও কি এটার তফসির লেখা শুরু হয়েছে, কিন্তু তফসির লিখতে গিয়ে তফসির লেখার ক্ষেত্রে অনুবাদ করার ক্ষেত্রে যেসব বিষয়ের জ্ঞান থাকা দরকার,
জি,
সেগুলো জ্ঞান ছাড়া লেখা, অন্যভাবে যদি বলা যায় যে ইসলাম কোরআনে পাক দিয়ে মুসলমানকে গোমরা করানোর, মুসলমানকে আল্লাহ বা রসুলের পথ থেকে সরানোর একটা ষড়যন্ত্র চলছিল,
আল্লাহ আল্লাহ আল্লাহ,
যাদের কোরআন সম্পর্কে সঠিক জ্ঞান নেই তারা অনুবাদ করা শুরু করে দিয়েছে,
নাউজুবিল্লাহ,
যা আল্লাহর শানের মধ্যে আঘাত আসতেছে,
নাউজুবিল্লাহ,
যা রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শানের মধ্যে আঘাত আসতেছে,
আচ্ছা,
সাহাবায়ে কেরামের শানে আঘাত,
আল্লাহ,
এভাবে কোরআনে পাকের অনুবাদ কিন্তু ইমান হারা হয়ে যাওয়ার সম্ভাবনা, অনুবাদ করাগুলো হচ্ছে, তফসির করা হচ্ছে, তো আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাই এর যুগের মধ্যে এই অনুবাদের প্রয়োজন ছিল।
মানে এমন একটা সময় চলে আসলো যে হুজুর যখন মানে কোরআনুল কারীমের অর্থ রয়েছে আল্লাহ পাকের ব্যাপারে একটি, কিন্তু নাউজুবিল্লাহ অনেকে মানে যারা যাদের বলতে গেলে মানে ইর সঠিক ইলম নেই, তারা মানে অনুবাদ করতে গিয়ে সঠিক যেটা বিষয়টাকে কি নাড়িয়ে ফেলছে, তারা
অন্য
পথে নিয়ে যাচ্ছে,
অন্য পথে হচ্ছে মুসলমানরা এটা পরে গোমরা হতে যাচ্ছে, কোরআন পরে গোমরা হতে চলে
আল্লাহ।
এই জন্য সঠিক তরজমা সঠিক অনুবাদের প্রয়োজনীয়তা রসুলবাক সাল্লাহ আলী ওসালের জামানায় ছিল, এবং এটাকে অনুভব করে যুগে যুগে মুফাসসিরিনরা এটা এটার উপর কাজ করেছেন, এবং এটার উপর অনেকেই অনেক মুফাসসিরিনরা কোরআন পাকের তরজমা তফসির করেছেন, এবং এটা করার করতে গিয়ে অনেকে যে বিভ্রান্ত হয়েছে এবং উম্মতকে বিভ্রান্ত করতেছে। এ সময় আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি ওনার রাত দিন ছিল লেখা ব্যস্ততার মধ্যে, তো এর যে প্রেক্ষাপট যে কানজুল ইমান যেটা ইমানের খনি,
মানে কানজুল ইমান শব্দের অর্থ
ইমানের খনি
আল্লাহ,
তো যে এই যে এটা লেখার পেছনে কারণ ওনার এত ফতোয়া এত অন্যান্য লেখনের কাজ ছিল যে সাদুল্লাহ ফাজিল যিনি উনি ওনার ছাত্র ছিলেন ওনার সাগরে ছিলেন উনি সবসময় ওনার কাছে থাকতেন, তো উনি এটার প্রয়োজনীয়তা অনুভব করলেন যে বাজারের মধ্যে অনেকগুলো তফসির কিতাব অনুবাদের কিতাব আসতেছে যেগুলোর মধ্যে এমন ভুল যেগুলোর কারণে উম্মত গোমরা হয়ে যাবে, আর আল্লাহ হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি প্রত্যেকটা বিষয়ের মধ্যে কলম ধরতেছে।
জি জি জি,
এখন এই বিষয়টা কলম ধরার অত্যন্ত প্রয়োজনীয়তা
দেখা যাচ্ছে
বর্তমানে, এবং এটা আরজ করলেন যদি এই বিষয়ের উপর কোরআন পাকের অনুবাদ লেখা হচ্ছে যে লেখাগুলো না তফসিরের সাথে মিলছে না কোনো কিছুর সাথে মিলছে না সালফায়ে সালেহীন যারা লিখছেন তাদের সাথে কোনো তুলনা করা যায়, এবং এটা যারা মানুষ গোমরা হচ্ছে এই মুহূর্তে প্রয়োজন হচ্ছে আপনার একটা বিশুদ্ধ অনুবাদ।
সুবহানাল্লাহ,
বললে তুমি দেখতেছ যে আমার
ব্যস্ততা
সারাদিন রাত আমার সময় কোথায়, আমার যে ফতোয়া আসছে এগুলোর উত্তর দিয়ে বিভিন্ন কিতাব লেখা
লিখেছেন
প্রায় অনেকে বলে 50টা, অনেকে আরো বেশি, অনেকে 120টা বিষয়ের উপর কলম ধরছেন।
জি জি জি,
এটা কি সম্ভব?
আল্লাহু আকবার।
এই ব্যস্ততার মাঝে বারবার আপন সাগরীদের প্রাণপ্রিয় সাগরীদ যাকে অন্য রাস্তা থেকে ফিরিয়ে এই রাস্তায় এনেছেন,
আচ্ছা
না সদর শরিয়া
দুশরিয়া
সদর
শরিয়া
মুফতি আমজাদ আলী
আজমি
রহমতুল্লাহ, উনি ছিলেন এলম রাস্তা থেকে সরে ওই ডাক্তারিতে চলে গিয়েছিলেন, এখান থেকে আলহামদুল রহমতুল্লাহ তালী ইনফ্রাজি কোশিশ করে ওনাকে আবার রাস্তায় এনেছেন, ওনার মাধ্যমে কত বড় কাজ হয়েছে
আল্লাহ।
উনি এটা বারবার ফোর্স করতেছেন, অনুরোধ করতেছেন যে এই বিষয়ের কলম দেওয়া অত্যন্ত জরুরি, তখন ওয়াদা করলেন যে ইনশাআল্লাহ আমি কি এটা করব, তবে সময় কোথায়,
না আমি যে নিজের হাতে,
হ্যাঁ আমি নিজের হাতে লিখতে পারবো, তবে এটার জন্য একটা সুযোগ আছে, সেটা হচ্ছে রাত্রে ঘুমানোর আগে এবং দুপুরে যে সুন্নত কাইলুলা বলা হয় যাকে, দুপুরের খাবারের পর যে বিশ্রাম
একটু আরাম করা,
এই আরামের সময় আমার কাছে আসবে, আমি আরাম করার সময় তুমি কোরআন তেলাওয়াত করবে আর আমি অনুবাদ বলবো।
আল্লাহু আকবার আল্লাহু আকবার সুবহানাল্লাহ।
এটা নিজে হাতে লেখেন নাই,
আচ্ছা
উনি আরাম করার সময় মানে কি খাতা কলম নিয়ে আসবে,
জি
আমি বলবো তুমি লিখবে,
আচ্ছা
এটা এমন একটা কিতাব,
আল্লাহ আকবার আল্লাহ আকবার।
তো উনি এভাবে আরামের টাইমের মধ্যে লিখতে 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 এটা শেষ করলে, শেষ করার পর উনি এটাকে এমনিতে ছেড়ে দেন নাই,
জি
এটাকে এমনি ছেড়ে দেন নাই, মুফতি আমজাদ আলী রহমতুল্লাহ তাআলা উনি কি করলেন ওনাকে এটার খুবসুরতি এটা যে সঠিক অনুবাদ এটা আলা হজরত যে এভাবে লেখছেন যে একটা কোরআন শরীফের অনুবাদ করতে হলে একটা তফসির করতে হলে বিভিন্ন ওলামায়ে কেরামের কি করেন এই বিভিন্ন লোগাত অর্থাৎ অভিধান ডিকশনারি রাখেন, বিভিন্ন তফসির সামনে রাখেন, বিভিন্ন অনেকগুলো কিতাব রেখে তারপর তফসির লেখা শুরু করেন,
আচ্ছা
বা অনুবাদ করেন, এখন না কোনো কি
আচ্ছা কোনো কিতাব
কোনো ডিকশনারি নাই, কোনো কিতাব নাই, কোনো কিছু নাই, উনি তেলাওয়াত করতেছেন
আর উনি বলার শুরু
করে সাথে সাথে অনুবাদ বলছেন, উনি বলছেন উনি লিখতেছেন,
আচ্ছা
তো এভাবে লেখার মধ্যে হয়তো কি আরাম করতেছে, এভাবে লিখলে কোনো ফরক থাকতে পারে, এরপর যাচাই করা দরকার। উনি কি করলেন আরো বড় বড় ওলামায়ে কেরামের কাছে কপিগুলি পেশ করলেন যে আল্লাহ হযরত এভাবে এটা
লিখেছেন,
দেখেছেন এটা আপনারা একটু চেক করলে ভালো হয়। উনি নিজেও চেক করলেন, বিভিন্ন বড় বড় তফসির, যে তফসিরে দুরের মনসুর বলেন, তফসিরে তবারি বলেন, তফসিরে জালালেন বলেন, এভাবে যত তফসির আছে, তফসিরে খাজেন, এগুলোর সাথে মিলাতে থাকলো। এটা কিন্তু তফসির না,
জি
এটা হচ্ছে তর্জমা,
তর্জমা
এটা অনুবাদ, শুধু
অনুবাদ শুধু।
এই অনুবাদ গুলো অন্যান্য তফসিরের সাথে মিলতেছে কিনা দেখা যাচ্ছে, যে সম্পূর্ণ তফসিরের সাথে একদম হুবহু তফসির, মানে এটা যদি অনুবাদ মনে হচ্ছে একটা তফসির গ্রন্থ।
আল্লাহ সুবহানাল্লাহ,
এভাবে উনি এটাকে যাচাই বাছাই করার পর এটা প্রকাশ করার জন্য উনি এইভাবে কানজুল ইমান, মানে আজকে মুসলমানদের ইমান রক্ষা করার ক্ষেত্রে একটা আমাদের জন্য হাতিয়ার হয়ে দাঁড়িয়ে,
মানে উনি দেখছেন ইনি তো আরামের সময় তো অনুবাদটা বলে গিয়েছেন, আর আমি লিখতে রয়েছে, আমি সাধারণত অনেকগুলো কিতাব রাখতে
হয়, বড় বড় যারা ওলামায়ে কেরাম কিতাব লিখেছেন তারা কিতাব লেখার ক্ষেত্রে এমনি লেখেন না,
জি
ওরা কিতাব লেখাতে অনেক কিছু বিষয় সামনে রাখতেন,
জি
অনেক কিতাব সামনে, অনেক তফসির সামনে রাখতেন, উসুলে তফসির বলেন, লুগাত, লুগাত বলতে মানে অভিধান,
জি জি
ডিকশনারি রাখতেন, কারণ একটা শব্দের অর্থ কি হতে পারে এটা আমার বুঝে না আসতে পারে,
সহজ ভাষা দর্শক বোঝার জন্য রেফারেন্স বলতে পারি, মানে অনেকগুলা আমি একটা কিছু লিখতে যাচ্ছি আর বিভিন্ন রেফারেন্স কিতাব হিসেবে সামনে রাখা হয়, তাহলে ওগুলা থেকে যাচাই বাছাই করে একটা উত্তম ভাবে জিনিসটা লেখা হয়, এরকম
কিছু ছাড়া
কিছু সামনে নেই না,
আরো কোরআন পাকের অনুবাদ,
আল্লাহ আকবার,
আল্লাহ তাআলার কিতাবের অনুবাদ, এটাকে মানে এভাবে লেখা, অন্যান্য কিতাব উনি তো লিখতেছেন সেখানে বিভিন্ন কিতাব আছে এবং এটাকে নিজে লিখতেছেন, নিজে এটা তাওয়াজ দিয়েছে, কিন্তু এটার জন্য যেহেতু ওনার সময় নাই,
জি জি
এটার প্রয়োজন এটাও দাঁড়িয়েছে,
জি
কিন্তু এই অবস্থায় উনি সময় দিয়ে এটাকে লিখেছেন, এটা কিরূপ হতে পারে, সবগুলো জিনিস এত গুরুত্ব সহকারে উনি লিখেছেন, এটা এভাবে লিখেছেন তো এটা কিরূপ হতে পারে, এটা যাচাই করার জন্য দেখা গেল যে হুবহু এখানে মানে তফসিরের সাথে আকার সবকিছু,
মানে হয়তো চোখের সামনে ছিল না আর কি, কিন্তু সকল কিতাব তার অন্তরের মধ্যে,
আসলে ঘটনা হচ্ছে কৌসার ভাই,
জি হুজুর,
আলা হুজুর রহমতুল্লাহ তাআলা আলাইহির যে আলম,
জি জি
আলম দুই প্রকার, একটা হচ্ছে কসবি আর একটা হচ্ছে ওয়াহাবি।
আচ্ছা,
কসবি বলা হয় যেটা কষ্ট করে পরে মানুষ যেভাবে
অর্জন করে যেতে
পারে, এটা আরেকটা হচ্ছে ওয়াহাবি যেটা আল্লাহ তাআলার আতায়, আল্লাহ তাআলা দান
করে, সুবহানাল্লাহ।
আলা হুজুর রহমতুল্লাহ তাআলা আলাইহির, উনি যখন 3.5 বছর বয়স,
জি 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 জি,
ওই সময় উনি একজন লোক আসলো, আরবি লোক, উনি ঘরের বাইরে গেলেন, যে ওনার বাইরে একটা লোক আসছে, ডাক দিল, তো আলা হাজর ঘর আলা হাজর রহমতুল্লাহ ছিলেন 3.5 বছর,
ছোট বাচ্চা,
ছোট বাচ্চা, ওখানে গেলেন, ওই লোকটা আরবিতে কথা, আর আলা হাজর রহমতুল্লাহ ওই সময় ফসিহ, যেন বিশুদ্ধ আরবি ভাষায় ওনার সাথে কথা বলে,
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, 3.5 বছর বয়সের
মধ্যে, এটা শিকারও অন্য সুযোগ হয় না, উনি 4 বছর পরে নাজারা কোরআন শেষ করেছেন,
জি জি জি,
হ্যাঁ ওই সময় আরবি ভাষা শিখলো কোথেকে,
মানে এটা থেকে প্রমাণ পাওয়া যায় যে ওনার ইলমটা,
ইলমটা এটা কসবি থেকেও আতাই বেশি,
হ্যাঁ
যেমন উনি গণিত শাস্ত্রের কিছু পড়েছেন,
জি জি,
তবে আরো যখন পড়তে চাচ্ছেন তখন ওনার আব্বা যান, সদ্যে আব্বা যান, বলেন তোমার এতটুকু যথেষ্ট, আর বাকি যা প্রয়োজন আল্লাহ রাসূলের দরবার থেকে আসবে,
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
ওনার যা কিছু এত বিষয়ের জ্ঞান এটা কসবি থেকে, অর্থাৎ যেটা অর্জন করে করতে হয়,
জি
এটার চেয়ে আল্লাহ তাআলার পদার্থ বেশি, এই জন্য ওনার এত অনুবাদ করার ক্ষেত্রে এটা যদি বলতে হয়, মানে উনি যদিও আরাম করতেছেন কিন্তু ওনার সামনে বিশাল কি আছে, নাহলে প্রত্যেকটা শব্দ যদি এখানে এটা যদি বিষয়ে আলোচনা করা যায়, অনেকদিন আলোচনা করতে প্রত্যেকটা শব্দ রাখা অঞ্জলি মানে অনুবাদের, এমনকি বলা হয়েছে যে অনুবাদ করার ক্ষেত্রে যে কোরআন শরীফের,
জি
যে কোনো অনুবাদের ক্ষেত্রে যে ভাষা থেকে অনুবাদ করো ওই ভাষার উপরও পাণ্ডিত্য থাকতে হবে,
আল্লাহু আকবার,
এই ভাষার উপর গভীর জ্ঞান অর্জন থাকতে হবে, এবং যে ভাষায় ট্রান্সলেট করবে
ওই
ভাষার উপরও কি থাকতে হবে,
ইনার গভীর পাণ্ডিত্য
থাকতে হবে, বিশেষ ভাষা সম্পর্কে ওনার জ্ঞান থাকতে হবে,
ভাষার একেবারে গভীর আপনার জ্ঞান থাকতে হবে,
কারণ একটা শব্দের কয়েকটি অর্থ হতে পারে, এখানে কোন অর্থটি ব্যবহার হবে, এখানে কোন, তো আলা হুজুর রহমতুল্লাহ তাআলার উভয় বিষয়ের উপর জ্ঞান ছিল,
সুবহানাল্লাহ,
আলা হুজুর আরবি বোঝো, এখন বললাম যে 3.5 বছর উনি আরবি ভাষায় কথা বলেন,
জি জি,
এবং যদি আলা হুজুরের নাত ওনার একটা অক্ষরের মধ্যে একই শব্দ তিন অর্থ,
তিন অক্ষর, ফার্সি ভাষা বলেন, আরবি বলেন,
আবার একটা নাত দেখেছেন সেটার মধ্যে কি চারটি ভাষা
রয়েছে, জি জি,
এটার দ্বারা বোঝা যায় ওনার কত ভাষার উপর ওনার পাণ্ডিত্য ছিল, এবং উর্দুর উপর কেমন,
আল্লাহু আকবার,
যে একটা তিনটা অক্ষর লিখেছেন একই লাইনের মধ্যে, কিন্তু তিনটা বানান সবকিছু একই কিন্তু অর্থ তিনটা।
যেমন আমরা অনেক সময় বলি না আমার এই হাত, অনেক সময় বলে যে ক্ষমতার হাত একরকম হতে পারে, আমার এই হাত দেখাচ্ছে হাতটা কিন্তু বিভিন্ন কাজে
হাত আছে,
ওই কাজের মধ্যে আমার হাত আছে,
হাত আছে মানে এই এই কাজের মধ্যে কি ওর
পাওয়ার আছে, ক্ষমতা আছে। জি জি,
এভাবে একটা
অনেক অর্থ হতে পারে একটা শব্দের, বিভিন্ন বিশ্লেষণ করেছেন
আলা হাজর রহমতুল্লাহ তাআলা আলাইহ। এটা ভাষার উপর, উভয় ভাষার উপর কৃপণ দিতে ছিল,
সুবহানাল্লাহ,
যেমন আরবি তেমন উর্দুর উপর,
মাশাআল্লাহ। আসলে হুজুর খুবই সুন্দর আমাদের কাছে দর্শক তুলে ধরেছেন যে কানজুল ঈমান, ইমানের খনি না হুজুর, ইমানের খনি, আল্লাহু আকবার। অনেকে আপনি হয়তো বলবেন যে হুজুর কানজুল ইমানের অর্থ কি, যে ইমানের খনি, এটা এটা তারা বোঝা যে কানজুল ইমান এটার এই অনুবাদ গ্রন্থ এটার গুরুত্ব কতটুকু। হাই আল্লাহ আকবার, মুসলমানের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে তার ইমান, আর এই ইমানকে হিফাজত করার জন্য আল্লাহ আকবার যে কানজুল ইমানের মধ্যে এত খাজানা, এত খনি, আমরা খনিতে খাজানা পাই না যে মূল্যবান সম্পদ, এত কিছু এই কানজুল ইমানের মধ্যে আল্লাহ হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি লিপিবদ্ধ করে গিয়েছেন, যা আমাদের জন্য অনেক বড় নিয়ামত। এবং এই যে অনুবাদের কথা খুব সুন্দরভাবে আমাদের কাছে তুলে ধরলেন যে আরবি ভাষার পরে প্রথম ফার্সি ভাষার মধ্যে অনুবাদ, তারপরে যে তফসির, এগুলো আস্তে ধীরে বিভিন্ন ভাষার মধ্যে প্রসার প্রসার হতে লাগলো। পরে এমন একটি সময় আসলো যে সময়ের মধ্যে নাউজুবিল্লাহ অনেকেই যারা ইলম রাখে না সঠিক, তারা পর্যন্ত কোরআনুল করিমের সঠিক অনুবাদ না করে মুসলমানদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছিল। আর সেই সময়ের মধ্যে আলহামদুলিল্লাহ ইমাম আহলে সুন্নাত আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি ইনার আগমন হলো, এবং সুবহানাল্লাহ ইনার জীবন সম্পর্কে আমরা শুনেই আসছি, এবং ইনার জীবনী থেকে আমরা মুসলমানদের জন্য পুরা বিশ্ববাসীর জন্য কত বড় নিয়ামত এই কানজুল ইমান আলহামদুলিল্লাহ। তো ইনশাল্লাহ আরও শুনবো, আরও জানবো কানজুল ইমানের বিশেষত্ব সম্পর্কে। আমাদের সঙ্গে থাকুন, আসুন, কিছু কল এসএমএস অ্যাড করে নিই, যেমন ফেসবুকে অনেকে আমাদের সাথে রয়েছেন, কমেন্ট অ্যাড করবো। যেমনটা এক দর্শক আমাদের কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবারকাতু, আপনারা সবাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমার খুব ভালো লাগে মাদানী চ্যানেল, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক আপনার মনের সমস্ত জায়েজ আশা কবুল করুক। এভাবে আবুল হুসাইন ভাই আমাদের সাথে রয়েছেন, অনেকে আমাদেরকে কমেন্ট করছেন, মাশাআল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ পাক আপনাদের কমেন্ট করা, এমনকি যারা শেয়ারও করছেন, অন্যকে এই ইলমে দিন শিকার সুযোগ করে দিচ্ছেন, আল্লাহ পাক আপনাদেরকে উত্তম প্রতিদান নসিব করুক। আসলে কিছু কল অ্যাড করব, যে আমাদের কল শুনিয়ে দিন।
আমার নাম মোহাম্মদ খালালউদ্দিন, আমি চট্টগ্রাম আঙ্গুনিয়া থেকে বলতেছি।
আচ্ছা মাশাআল্লাহ, আমাদের সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ চেষ্টা করবো আপনার অনুরোধ পূরণ করার জন্য। জি পরবর্তী কল।
আমার নাম মোহাম্মদ খালালউদ্দিন, রাঙ্গুনিয়া তেরাম থেকে বলতেছি। আমার আপনাদের এই অনুষ্ঠান অনেক সুন্দর লাগে, আমি একটি কালাম শুনতে চাই, আপনি এনাই প্রশ্ন নাই।
আচ্ছা মাশাআল্লাহ, চট্টগ্রামের বাসা, মাশাআল্লাহ, ইনশাআল্লাহ আমাদের সঙ্গে থাকুন। চট্টগ্রামবাসী হিসেবে আমাদের নাথ প্রশংসার ইসলামীভাবে উপস্থিত রয়েছে আমাদের আনিস ভাই, ইনশাআল্লাহ যদি সম্ভব হয় অবশ্যই নির্দিষ্ট সময়ে আপনাদের অনুরোধ পূরণ করার চেষ্টা করব। জি পরবর্তী কল।
আমার নাম রনি, শরীয়তপুর থেকে। আমি একটি নাথের প্রশংসিতে, প্রিয় নবীর কোকিলাম মদিনা আমার বাগান।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, জি আমাদের সঙ্গে থাকুন, অবশ্যই চেষ্টা করবো আপনাদের অনুরোধগুলো পূরণ করার জন্য। এবং আজকে আমরা যে বিষয় রেখেছি কানজুল ইমান এবং দাওয়াত ইসলাম, এবং ইমাম মাহমুদ রেজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি যে ইনার লিখিত, যে ইনার যে অনুবাদকৃত যে কানজুল ইমান, সুবহানাল্লাহ, এবং কানজুল ইমান সম্পর্কে আমরা আলোচনা করছিলাম, কানজুল ইমানের শান ও মহত্ব সম্পর্কে, যে কানজুল ইমান অনুবাদের ব্যাপারে। তো আসুন দর্শক, এবার আমরা একটি সেগমেন্ট অ্যাড করব, এরপর ইনশাআল্লাহ আমরা আরও বিশ্লেষণ কানজুল ইমান সম্পর্কে জানবো। এমনকি আসুন আমরা প্রতিদিনে একটি সেগমেন্ট অ্যাড করে রাখি, যে আমাদের অনুষ্ঠানের মধ্যে এক মোবাইল লিগে দাওয়াত ইসলামী মাশাআল্লাহ ইনার কিছু, আমাদের আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি ইনার জীবনে বিভিন্ন কেরামত সম্পর্কে, শান ও শওকত সম্পর্কে আমাদের জানা সৌভাগ্য হয়। তো আসুন সে সুবাদে ইনার একটি আমরা মাদানী গুলদাস্তা বা ভিডিও দেখে নিই, যে আমাদেরকে আলা হযরত রহমতুল্লাহ তাআলা শান শওকত সম্পর্কে সেই ভিডিওটি দেখিয়ে দিন।
সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে আমরা শুনবো আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহির কোরআনে পাক হিফজ করার কিছু কথা। হযরত সাইয়্যিদুনা আইয়ুব আলী সাহেব রহমতুল্লাহ তাআলা আলী তিনি বর্ণনা করেন, একদিন আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলী বলেন, আমার সম্পর্কে কিছু লোক আমার নামের আগে হাফিজ লিখে থাকেন, অর্থাৎ হাফিজ কোরআন লিখে থাকেন, অথচ আমি পবিত্র কোরআনের হাফিজ নই। সাইয়েদ আইয়ুব আলী সাহেব রহমতুল্লাহ তাআলা আরও বর্ণনা করেন, যেদিন আল্লাহ হাজর রহমতুল্লাহ তাআলা এই কথা বলেছেন সেদিন থেকেই তিনি পবিত্র কোরআন শরীফ মুখস্থ করা শুরু করে দিয়েছেন এবং এশার নামাজের জন্য অজু করার পর থেকে জামাত শুরু হওয়ার আগ পর্যন্ত তিনি কোরআন শরীফ মুখস্থ করার জন্য সময় নির্ধারণ করে নেন এবং দৈনিক এক পারা করে 30 দিনে 30 পারা কোরআনে পাক তিনি হিফজ করেন। এক জায়গায় আল্লাহ হাজর রহমতুল্লাহ তাআলা আলী বলেন যে আমি কোরআন শরীফ ধারাবাহিক প্রচেষ্টার মাধ্যমে মুখস্থ করি, আর তা এই জন্য যে ওই সব আল্লাহ তাআলার বান্দার কথা, অর্থাৎ যারা আমার নামের আগে হাফিজ লিখে দেয়, যেন ভুল প্রমাণিত না হয়। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
ইনশাআল্লাহ, খুব সুন্দর যে আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি যে কুরআনুল কারীমের হিফজের ব্যাপারে, আল্লাহু আকবার, আজকে কুরআনুল কারীমের আলোচনা হচ্ছে, হায়, আর সে কুরআনুল কারীম ইনি কত সুন্দরভাবে, এমনকি কারো অনুরোধে আল্লাহ আকবার যে কুরআনুল কারীমের হিফজের ব্যাপারে যে ধারণা রাখতো না ওনাকে, এভাবে মানে কেউ একজন নামের সময় নামের সময় হাফিজ এটা লিখেছিল এবং
লিখেছেন এই ধারণাটা তার আছে আমি হাফিজ,
হ্যাঁ,
এই ধারণাটা সত্য প্রমাণ করার জন্য উনি আমি ওই সময় কি আপনার কাছ থেকে আপনার এটা আমাকে শুনে শুনে করে
আল্লাহ
শুনতেন এবং ওনার মুখস্থ হয়ে যেত এবং আবার শুনাইতে পারতেন।
একটা যদি উদাহরণ দিই, আমরা যখন ছোটবেলায় কোরআন কারীম সূরা মুখস্থ করতাম আর কি, হ্যাঁ, মানে একটা সূরা মনে হয় প্রায় অনেক দিন পর্যন্ত কি লেগে যেত সেটা মুখস্থ করার জন্য, আর ইনি শুধুমাত্র ওই যে একবার কোরআন কারীমের কি
পড়েন নাই, শুধু শুনছে,
শুনছে যে
শোনার পর ওনার মুখস্থ এভাবে রমজানের 30 দিনে, কেমন স্মৃতি শক্তি ছিল, কেমন আল্লাহ তাআলা বলতে, এটা
আসলে আমাদের তো কল্পনাও আসবে না, না এটা আমাদের যেরকম একটা সাধারণ একটা আরবি সুরার আপনার শুধু একটা সুরা মুখস্থ করতে করতে সপ্তাহ 2 সপ্তাহ চলে যেত, আর ইনি শুনে শুনে কি পুরা কোরআন কারীম মুখস্থ করে নিয়েছেন, হিট করে নিয়েছেন, আল্লাহ আকবার, কেমন শান আলা হযরতের, সুবহানাল্লাহ। তো আসুন কিছু কালাম এবং দর্শকের অনুরোধ অ্যাড করে নিই, এরপর ইনশাআল্লাহ আবারও আলা হযরতের শান সম্পর্কে ইনশাআল্লাহ আমরা জানবো, খান যদি ইমান সম্পর্কে আমরা জানবো ইনশাআল্লাহ। জি আনিস হুজুর সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
অশ্রু ঝরে যাই শুকিয়ে কেঁদে কেঁদে নিরালায়, এতে একবার দেখা গিয়ে তোমায় সোনার মদিনায়, অশ্রু ঝরে যাই শুকিয়ে কেঁদে কেঁদে নিরালায়, এতে একবার দেখা গিয়ে তোমার সোনার মদিনায়, প্রিয় মদিনা দূরে যাবো কেমন করে, তাইবা বহু দূরে আতা তাইবা বহু দূর, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। প্রতি বছর আশায় থাকি যাব সোনার মদিনায়, প্রতি বছর আশায় থাকি যাব সোনার মদিনায়, মনের ব্যথা বলবো গিয়ে ওহে দরদি তোমায়, প্রতি বছর আশায় থাকি যাব সোনার মদিনায়, মনের ব্যথা বলবো গিয়ে ওহে দরদি তোমায়, যাবো যাবো বলে আমি রয়ে গেলাম বাংলায়, সবাই ছেড়ে চলে গেল কেউ তো নিল না আমায়, তাই বাবু
اللهم صل على سيدنا محمد اللهم صل على سيدنا محمد اللهم صل على سيدنا محمد اللهم صل على سيدنا محمد
على عليه وآله وسلم ما شاء الله
নাই পয়সা নাই কেনে যাইতা সোনার মদিনা কেনে যাইতা আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতা সোনার মদিনা কেনে যাইতা মনে হতে যাইবল্লাই কিন্তু টিয়া পয়সা নাই মনে হতে যাইবল্লাই কিন্তু টিয়া পয়সা নাই মনে হর পাখির মতো মনে হর পাখির মতো উড়ান মারিতাম আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে যাইতাম আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে যাইতাম
সুবহানাল্লাহ দর্শক মদিনার হাজেরি আল্লাহু আকবার এটি চট্টগ্রামের একটি বাসায় মাশাআল্লাহ মদিনা ওয়ালার দরবারে হাজেরির দোয়া হাই আল্লাহ আকবার আবার হয়তো বা যারা অন্যান্য ডিস্ট্রিক্টে রয়েছেন তো এটা কোনো অন্যান্য কোনো ভাষা না এটা আমাদের বাংলা ভাষায় মাসা চট্টগ্রামের ভাষা মাশাআল্লাহ তো আল্লাহ পাক আমাদের সকলকে মদিনার হাজেরি জীবনে একবার হলো নসিব করুক প্রিয় কাবার সচক্ষে কালো জালে দেখার যে কালো গিলাফ সুবহানাল্লাহ দেখার সৌভাগ্য নসিব করুক আমিন আমিন প্রিয় দর্শক আলোচনা করছিলাম কানজুল ইমান এবং আলা হাজরাত এবং কানজুল ইমান এটা আমাদের মাঝে কীভাবে আলহামদুলিল্লাহ নসিব হলো যে মুফতি আমজাদ আলী আজমির রহমতুল্লাহ তাআলা আলিহি ইনি অনুরোধ করেছিলেন যে হুজুর বর্তমান যুগেও প্রয়োজন এরকম একটি সঠিক অনুবাদের আলহামদুলিল্লাহ সেই আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলিহি তিনি বলে গিয়েছেন আর মুফতি আমজাদ আলী আজমির রহমতুল্লাহ তাআলা আলিহি তিনি লিখে গিয়েছেন সুবহানাল্লাহ আসলে আরও কিছু ফজিলত আরও কিছু বর্ণনা আমাদের হুজুরের জবান আমরা শুনবো ইনশাল্লাহ জি হুজুর
আমরা আলোচনা চলতেছিল যে কানজুল ইমান কিভাবে
জি জি
এটা আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি লিখেছেন এবং কিভাবে লিখেছেন
সুবহান
সময়টার মধ্যে
সুবহান
এবং এটা কত গুরুত্ব আলা হযরতের এলম সম্পর্কে আমরা আরও আমাদের ধারণা বেড়ে গেল যে আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি উনি যা কিছু বলেন এটা এমনিতেই বলেন না এটা কোরআন হাদিস সামনে রেখে
করেন
বলছেন যে কোরআন পাকের অনুবাদ তফসির এগুলো করার জন্য যেভাবে এই জ্ঞান দরকার যে ভাষা থেকে করবে ওই ভাষা সম্পর্কে জ্ঞান এবং যে ভাষায় করবে ওই ভাষার
সম্পর্কিত
জ্ঞান থাকা পাণ্ডিত্য থাকা এটা আবশ্যক সাথে সাথে কোরআন পাকের যে অনুবাদ করার জন্য কোরআন পাকের শানে নজরুল সম্পর্কে জানতে হবে কোরআন পাকের নাসেখ মনসুখ অর্থাৎ কোনো একটা আয়াত নাজিল হয়েছে এটার হুকুমকে আর একটা আয়াত রহিত করে দিয়েছে
আচ্ছা
এটাকে নাসেখ এবং মনসুখ বলা
এবং শানে নজরুল বলতে হয়তো ঘটনাকে
কোরআনের আয়াত এটা কোনো একটা সুরা বা কোনো একটা আয়াত এটা নাজিল হওয়ার পটভূমি কি এটার প্রেক্ষাপট কি ছিল কোন ঘটনা
কোন পরিস্থিতিতে
এটা কি ঘটনা ছিল যেমন বিভিন্ন আয়াত বিভিন্ন কারণে কিনা যেমন
জি
সুরা দোহা যখন নাজিল হচ্ছে অনেকদিন পর্যন্ত কোরআন শরীফ কি মানে জিব্রাইল আলাইহিস সালাম ওহি নাজিল বন্ধ ছিল তো
বন্ধ
কাফিররা কি কর
মানে বিভিন্ন ধরনের কটুক্তি
কটুক্তি করতেছে আল্লাহ তাআলা আগে ছেড়ে দিয়েছে আগে যে বিভিন্ন তো এই তখন সুরা দোহা নাজিল হলো এভাবে সুরা কৌসার যখন নাজিল হলো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সন্তান ছেলে সন্তান জন্ম ইব্রাহিম কাসিম এগুলি জন্ম নিয়ে দুনিয়া থেকে কি হয়েছে ইন্তেকাল করেছে তখন
মজা করেছে,
তখন কাফেরা মজা করছে, এর মানে আফতার মানে লেশ কাটা বলা হয়, যারা মানে যার কি পরবর্তী বংশধর তার রক্ষা করবে, কারণ মানুষ যখন মারা যায় তখন তার সন্তান দেয় তার বংশকে ধরে, বংশধর বিশেষ বিশেষ করে ছেলের মাধ্যমে এটাকে, মেয়েরা তো অন্য জায়গায় চলে
যায়
বিয়ের সাথে হয়ে যায়, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে সন্তান হয়ে কি হয়ে গেছে, দুনিয়া থেকে চলে গেছে, সে ইন্তেকাল করেছে, তখন এটার কারণে ওরা বলছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে ইন্তেকাল করার পর তার সব কিছু কি চলে যাবে।
আচ্ছা,
এখন তখন এই আয়াতটি নাযিল করে আল্লাহ তাআলা ওনাকে সান্ত্বনা
দিয়েছিলেন,
তারা কি তারা লাশ করা, তারা দুনিয়া থেকে নিশ্চিন্ন হয়ে যায়, এখন তাদের নাম নিশানা
নিশানাও নেই,
কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ তাআলা এত উম্মত দিয়েছেন, আওলাদ দিয়েছেন, আওলাদ রাসূল এখন সারা দুনিয়া বিভিন্ন জায়গার মধ্যে
আমরা দেখতে পাই,
সুবহানাল্লাহ। এই যে প্রেক্ষাপট, এটাকে শানু নাজিল বলা হয়,
জি,
যে কোরআন কি কারণে এটা আয়াতগুলো নাজিল হলো, এই সূরাটা নাজিল হলো, এই সম্পর্কে জ্ঞান থাকা,
জ্ঞান রাখা,
তারপর নাসিক মুনসিক যেটা বলে কোন একটা আয়াত একবার হুকুম নাজিল হলো, একটা আয়াত অবতীর্ণ হয়ে ওই হুকুমটাকে রহিত করে দিল।
আচ্ছা,
এই এই সম্পর্কে এবার বিভিন্ন ভাষা সম্পর্কে জানা, তারপর উসুলে তফসির সম্পর্কে জানা,
জি,
এই সমস্ত জ্ঞান থাকার থাকলে কি করা যায়, অনুবাদ করা যায়, তফসির করা যায়। তো এখানে একটা বিষয় উল্লেখ করতে হয়, সেটা হচ্ছে আজকাল বর্তমান সময়ে একটা ফিতনা এটাও যে আমার কাছে কোরআন আছে, আমরা কোরআনে পাকের অনুবাদ করব, এ করবো, সে করবো, অনেকে এটা বলে থাকে,
বলে থাকে, জি।
তো আমরা বলবো যে কোরআনে পাকের তফসির পড়া, তফসির জানা, কোরআনে পাক সম্পর্কে কোরআনকে অনুবাদ পড়া, অনুবাদ জানা,
জানা
কোরআনে পাকের জ্ঞান অর্জন করার ক্ষেত্রে আমাদের আগে বেড়ে এটা করা দরকার, এটা আমাদের অন্য অন্য জ্ঞানের সাথে কোরআনে পাক সম্পর্কে জ্ঞান অর্জন করা আমাদের অত্যন্ত প্রয়োজন। আমাদেরকে কি দিয়েছেন সেটা আমরা পড়তেছি, অনেকে তো পড়তেও জানে না, অনেকে পড়তে জানে, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে কি পয়গাম দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে এখানে কি বলতে চেয়েছেন, কি হুকুম আহকাম, এটা হচ্ছে যে ওই একটা উদাহরণ দিয়েছে, মানে একটা বৃদ্ধা তার একটা সন্তান ছিল, তাকে পড়ালেখা করিয়েছে, সে তাকে অন্য দেশে পাঠিয়েছে,
পাঠিয়ে দিয়েছে।
তো ওখান থেকে প্রতি মাসে একটা লেটার আসতো, ওই যুগে
সন্তান
বিদেশ থেকে একটা লেটার পাঠাতো, একটা চিঠি পাঠাতো মাকে।
আচ্ছা,
এখন ওই তখনকার যুগে না টেলিফোন ছিল, না অন্য কিছু ছিল,
জি,
না ব্যাংক ছিল, ব্যাংকের লেনদেন অনলাইনে লেনদেন হয়ে
যায়, জি।
তো ওখানে তখন মানিগ্রাম ছিল, এখন লেটারটা ছিল মানিগ্রাম, মানে মায়ের জন্য, মায়ের কিছু ছিল, মার সন্তান এটা ব্যাংকের মতো খরচ পাঠাতো মানিগ্রাম, এখন মা মনে করেছে এটাকে পড়তে জানে না, ওনার জ্ঞান নাই, এখন মানিগ্রামে যে খামটা লেটারটা আসছে এটা যেটা পড়তে জানে না, সে কি করে এটাকে ছেলের চিঠি এসেছে মনে করে এটা পড়তে জানে, দেখে একটু চুমোটো মেখে এটা
কোথাও রেখে দিত,
এটা দেখতে প্রত্যেক মাসে আসতে থাকে, আস্তে আস্তে ওনার খরচ পাতে নেয়, টাকা পয়সা নেয়, এমন করতে করতে উনি চলতে পারতেছে না, শেষ পর্যন্ত ওই মা মারা গেল।
আল্লাহ,
মারা যখন গেল সবাই দাফন কামানোর জন্য আসলে দেখলো যে কতগুলো খাম করা আছে, সেখানে দেখলো যে সবগুলো এখানে কি মানিকরাম আসলে মানে মার জন্য
টাকা
টাকা মানে পাঠিয়েছে, কিন্তু মা পড়তে জানে না বিদায় এটা
কুলে দেখে নেই,
কুল না কুলেও দেখে নেই, এবং সেটা কি করতে হবে সেটা জানে না, যদি জানতো তাহলে তার চিকিৎসা হতো, তার বরণ পোষণ সবকিছু আরামাইছে, এখন পড়তে জানে এটা তারা বুঝা যায় যে কোরআনে পাক আল্লাহ তাআলা আমাদের জন্য দুনিয়া আখেরাতে শান্তির জন্য, দুনিয়া আখেরাতে মুক্তির জন্য আমাদেরকে দিয়েছেন, কিন্তু সেখানে কি বলছে আমরা জানি না,
জানি না,
সেটাকে আমরা ফেলে রেখেছি, দুনিয়া সবকিছু বলতে জানি কিন্তু এটা জানি না, এটা শেখাতে। কিন্তু এক্ষেত্রে যে বিষয়টা যে তফসির পড়েন, তফসির শিখেন, তফসিরের জ্ঞান অর্জন করেন, কোরআন পাকের অনুবাদ পড়া, যেমন আলহামদুলিল্লাহ জাওয়াদ ইসলামী আমাদেরকে প্রত্যেকদিন কাঞ্জুল ইমান থেকে অনুবাদ এবং তফসিরে সিরাতুল জিনান কমবে এটা থেকে পড়ার আমাদেরকে
উৎসাহ দেয়,
প্রত্যেকদিন আমাদের ফজরে নামাজের পরে এটা আমাদের দিনে কাজের মধ্যে একটা দিনে কাজ যে আমাদের হালকা লাগে, যেখানে কোরআন পাকের অনুবাদ এবং তফসির শোনানো হয় পড়া হয়। কিন্তু যে বিষয়টি এখানে সতর্কতা এবং সচেতনতা আমাদের দরকার সেটা হচ্ছে মাদানী চ্যানেল দর্শক শ্রোতা সবার জন্য,
জি,
সেটা হচ্ছে তফসির করার ক্ষেত্রে, শেখার ক্ষেত্রে নয়।
আচ্ছা,
এখন অনেকে আছে জেনারেল শিক্ষিত, অনেকে আছে যে বাংলা বাংলা কোরআন বের হয়েছে সব কিছু, বলছে আমি কোরআন তফসির করব,
নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ।
এই তফসির করার ক্ষেত্রে সতর্কতা, যে তফসির করা যাবে না, অনুবাদ
দেখেছে
আমি, অনুবাদ যারা বিশুদ্ধ অনুবাদ যেগুলো আছে বিশুদ্ধ অনুবাদে শব্দটা কেন কিছুক্ষণ পরে এটা আসবে কেন? তো এখন আমাদেরকে তফসির যদি আমরা করা শুরু করে দিই, যে এই সমস্ত জ্ঞান আমি বলেছিলাম যে বিভিন্ন জ্ঞান যদি না থাকে, বিশেষ করে তফসির করার ক্ষেত্রে 25টা বিষয়ের উপর জ্ঞান থাকার দরকার, রমাই কারাম লিখেছে, এই জ্ঞান না থাকলে যদি আমি তফসির করা শুরু করে দিই এইসব সমস্ত জ্ঞান ছাড়া, তাহলে সেটা আমাকে গোমরা করে দেবে।
আসলে গোমরা করে দিবে অবশ্যই, কারণ আমি প্র্যাকটিক্যালি আজ থেকে 2-3 দিন আগে সত্য কথা আপনাকে তুলে, আজকে 2-3 দিন আগে আমি দেখেছি সে তার ফুললি ফুল ব্যাকগ্রাউন্ড হচ্ছে যে দুনিয়াবি শিক্ষিত, জেনারেল শিক্ষিত, সে নিজে মানুষের কাছে পুরোপুরি, আমি দূর থেকে দেখলাম সে মানুষের কাছে বিষয়টা, সে জেনারেল শিক্ষিত ব্যাকগ্রাউন্ডের ছেলে, সে কোরআনের ওয়েটা অনুবাদ বলছে যেটা পুরোপুরি অনুবাদ তফসির, সে মানুষকে বোঝাচ্ছে যে কি পুরোটাই ভুল, তা বদ আকৃতির একটা ব্যাপার সামনে চলে আসে, এখানে সঠিক অনুবাদটা সে বলছে না, সে কিন্তু ব্যাকগ্রাউন্ড জেনারেল শিক্ষিত। আপনি এখন বললেন যে করার আগে প্রায় 25-26টা কিতাবের জ্ঞান প্রয়োজন লাগবে, আর এখন আমরা মানে নিজেরাই তফসির কারক হয়ে গেলাম না,
এই জন্য তফসির কারক হতে পারবো না, তফসির পাঠক হতে পারবো, তফসির জানতে পারবো, শিখবো এবং সেটাতে কি বলে সেটা জেনে আমল করবো, কিন্তু মুফাসসির হওয়ার জন্য সেটা শর্ত সরাই
দেয়।
কারণ যদি জেনারেল শিক্ষিত ইঞ্জিনিয়ার হতে হলে আমরা যদি ডাক্তার হয়ে যায় সেগুলো শেখার জন্য আমাদের নির্দিষ্ট সিলেবাস
রয়েছে,
একটা কোরআনে পাক এটাকে যেটা যেমন তেমন মনে করা, অনেকে বলে থাকে ঠিকাদারি নিয়েছে নাকি তারা, আমরা শিখতে পারবো না কোরআন পাক আল্লাহভাবে নাজিল করেছে, এটা বলা ঠিক না। প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে আমাদেরকে এই বিষয়টা এই মুহূর্তের জন্য বর্তমান সময়ের দাবি, তাই আমি এটা তুলে ধরলাম।
জি অবশ্যই প্রয়োজন বর্তমান সমাজে আমাদের এটা, কারণ অনেকেই এভাবে বিভ্রান্ত হয়ে তাদের ইমান নষ্ট হয়ে যাচ্ছে, অনেকে এইভাবে
অনেকভাবে কাঞ্জুল ইমান, যেহেতু আজকে এটার বিষয়,
জি
এটার গুরুত্ব কি বর্তমান সময়ের মধ্যে, তবে এটা কেন আমাদেরকে এটার অনুবাদকে আমরা প্রাধান্য দিই এবং এটাকে পড়ার জন্য আমরা উৎসাহিত করি?
হ্যাঁ, অনেক দর্শকের প্রশ্ন আসতে পারে, হুজুর অনেকগুলা তো অনুবাদ রয়েছে কোরআন করিম, এখন আপনারা কেন আমার কাঞ্জুল ইমান পড়ার জন্য বলছেন?
অর্থাৎ দাওয়াত ইসলামী যখন থেকে শুরু, আমির আল সুন্নাতের জীবনের প্রথম থেকে ওনার বয়ান ওনার লেখনী, আমার মনে হয় আলা হযরতকে আমরা অনেকেই মহব্বত করি ভালোবাসি,
জি জি,
যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী তারা আলা হযরতকে চেনে না হতে পারে না,
না না,
কিন্তু আলা হযরতকে পরিচয় করার ক্ষেত্রে আমির আহলে সুন্নাতের যে অবদান, সেই অবদান গুলোর মধ্যে একটা অবদান এটাই যে আমির আহলে সুন্নাতের বয়ানে বলেন, লেখনীতে বলেন, কোন রেসালা বলেন, আমার দাওয়াত ইসলামের মাকতাবুল মদিনা কর্তৃক প্রকাশিত যে কোনো ছোট কিতাবের মধ্যে কোরআন শরীফে আয়াত এসেছে সেটার অনুবাদ কাঞ্জুল ইমান,
কাঞ্জুল ইমান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ,
এবং বয়ানের ক্ষেত্রে এটা অনুমতি নেই যে মানে নিজের থেকে অনুবাদ করার বা অন্য কোনো কিছু, কাঞ্জুল ইমান থেকেই করতে হবে,
করতেই হবে।
এই কাঞ্জুল ইমান বলতে বলতে কাঞ্জুল ইমানের অনুবাদে এরকম করা হয়েছে, কাঞ্জুল ইমান শব্দটা বলতে বলতে মানুষের কাছে কাঞ্জুল ইমান এত পরিচিত হয়ে গেছে,
সুবহানাল্লাহ।
এখন প্রশ্ন হচ্ছে যে আমির আলোচনা দামত দরকার হলে এটাকে এত গুরুত্ব দিয়েছেন কেন,
কারণ কি?
কারণ কি? কারণ হচ্ছে যে কোরআন শরীফের অনুবাদ করতে গিয়ে যে যেগুলো আলোচনা এগুলো জ্ঞান না থাকার কারণে, আবার জ্ঞান থাকলেও ইচ্ছাকৃতভাবে মানুষকে গোমরা করার জন্য যেগুলো ঘটেছে সেগুলো যদি আমরা কয়েকটা মেসাল দিই, উদাহরণ দিই,
আচ্ছা
তাহলে আমরা আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। প্রথমে কিছু ভুল আছে, ভুল মারাত্মক ভুল যেগুলো আমাদের আকীদা ইমানের ক্ষেত্রে খতরনাক, আর কিছু বিষয় আছে যে খুবই সৌন্দর্য, যেমন শুধু যদি বিসমিল্লাহ যদি বলি, বিসমিল্লাহ
আল্লাহু আকবার আল্লাহু আকবার
শুরুতে যদি যাই,
জি জি,
আল্লাহ হযরত রহমাতুল্লাহ তাআলার অনুবাদের মধ্যে মানে একটাই অনুবাদ,
জি,
যেটা আগে তফসির তাদের সাথে মিলে, কিন্তু যারা মানে সমসাময়িক অনুবাদ করেছে বা তার পূর্ব অনুবাদ করেছিল, প্রত্যেকে আমি আরম্ভ করছি,
জি
শুরু করছি অনুবাদ আরম্ভ করছি, শুরু করছি আল্লাহর নামে,
আল্লাহর নামে
শুরু করছি আরম্ভ করছি এরকম করে, তারপর বলে কি আল্লাহ
আল্লাহর নামে।
আলা হযরত রহমতুল্লাহ তরজমা যদি আমরা দেখি অনুবাদ দেখি, উনি এটার অনুবাদ করেছেন আল্লাহর নামে আরম্ভ করছি বা আল্লাহর নামে শুরু করছি,
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, প্রথম ওয়ার্ডই প্রথম বর্ণই
আমি শুরু করছি, এটা শুরু করে দিয়ে
শুরু করে দিয়েছে
অলরেডি, শুরু করে দেওয়ার পর বলছে আল্লাহর নামে,
তাই
আল্লাহ হযরত চিন্তা দেখুন আমি শুরু করার আগে তো শব্দ একটা শুরু করে দিয়ে
শুরু করে দিয়েছি,
প্রথম শব্দ বের হতে যেন আল্লাহটা বের হয়,
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ,
আল্লাহ তাআলার তাওহীদের উপর আল্লাহ তাআলার ভালোবাসা কত রেখেছিল,
আল্লাহু আকবার,
যে আমি প্রথমে শুরু করতেই অনুবাদ করতেছি কিন্তু শব্দ
আরেকটা
চলে আসলো, এটা তো হতে পারে না,
আপনি যেটা বললেন শুরুটা যদি আসলে শুরুর বিষয়টা যদি দেখি তাহলে বোঝা যায় না বাকি অনুবাদগুলো কেমন হবে এটার মাধ্যমে বোঝা যায়।
এবার যদি সূরা ফাতিহা যায়, সূরা ফাতিহার মধ্যে সবার অনুবাদ আর আল্লাহ হাজার মধ্যে পার্থক্য, যেমন এহদিনা সিরাতাল মুস্তাকিম,
জি
আমাদেরকে সরল সঠিক পথ দেখান
দেখান
অর্থ এটা হয়, কিন্তু আল্লাহ হাজার রহমতুল্লাহ তাআলা আলাইহি করেছেন আমাদেরকে চালান
চালান হায়
চালাও
সুবহান
বললেন দেখাও আর চালার মধ্যে পার্থক্য। এটার কারণ হচ্ছে আমরা যারা এটা মুমিন আমরা নামাজের মধ্যে চাই,
জি জি
এটা মুমিনদের জন্য একটা আল্লাহ তাআলা দোয়া শিখিয়ে দিয়েছেন। এটা আমরা কোরআন পাকের এই সূরাটা এমন যে এটা কোনো নামাজে হয় না এই সূরাটা পড়া ছাড়া।
আচ্ছা
এটা আমরা আল্লাহ তাআলাকে দোয়া করি আল্লাহ আমাদেরকে এই পথে চালাও। কেন একটা জিনিস আমি অর্জন করেছি সেটা আবার চাওয়াতে যায় না,
চাওয়াতে যায় না।
আমরা মুমিন যারা মুমিন আমরা ঈমান পেয়েছি, ঈমানদার হয়েছি, আমরা সঠিক পথ পেয়ে গিয়েছি, একটা পাওয়া জিনিসকে আবার চাইবো কেন?
অবশ্যই
একটা আমরা পেয়েছি অর্জনকৃত বিষয়টি আবার চাওয়া তো এটা অর্থ দাঁড়ায় না।
জি জি
এখন আমরা আল্লাহ তাআলার যে নিয়ামত ঈমান হেদায়াত যেটা হেদায়ত আমরা পেয়ে গেছি এখন পাওয়ার পর এটার উপর অটল থাকা
ইস্তিকামা থাকতে পারি,
কারণ অনেকের জীবনে এরকম দেখা গেছে মুমিন তো হয়েছে বটে ঈমান নিয়ে চলে যাওয়া, ঈমান নিয়ে চলে যাওয়া এটা আল্লাহ তাআলার রহমত ছাড়া হতে পারে না। বড় বড় কোরআন পাকের মধ্যে বলা মিন্নে বাওরার ঘটনা আছে যে আগে মুমিন ছিল কাফের মারা গেছে এরকম অনেকের। তো
হুজুর আসলে আপনি যেটা বলেছেন না
উনি অনুবাদ করেছেন কি
চালা
তাতে আমাদের ইস্তিকামতের জন্য আর যে চাওয়া জিনিস আবার চাওয়া
স্থায়িত্ব যেন পায়
অন্য সবাই করেছে কি দেখাও
দেখাও
দেখাও এটা মনে হচ্ছে আমি একে দেখিয়ে নেই আবার
দেখাও আসলে এটা থেকে সঠিক অর্থ স্বাভাবিকত বোঝা যায় যে আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলী যেটা তুলে ধরেছেন এটা অতুলনীয় এমনকি আমাদের জন্য সঠিক একটি পথ। ইনশাআল্লাহ হযরত থেকে আরও কিছু কানজুল ইমানকে কেন আমরা বেছে নিব, কানজুল ইমানকে কেন আমরা প্রাধান্য দিব অন্যান্য কিছুর ক্ষেত্রে, তো এটা সম্পর্কে আরও কিছু অবশ্যই জানবো ইনশাআল্লাহ। এবং শুধু আমরা কানজুল ইমান কানজুল ইমানের কথা কেন সবসময় একটি এটার কথা কেন আবার বলা হয় আরও ইনশাআল্লাহ গুরুত্ব সম্পর্কে জানবো। দর্শক আলহামদুলিল্লাহ আলা হযরত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রাজাকার রহমতুল্লাহ তাআলা আলাইহি না শান শক সম্পর্কে দাওয়াত ইসলামী এর মাধ্যমে আলহামদুলিল্লাহ নিঃসন্দেহে আমরা যতটুকু জানতে পেরেছি তা আর অন্য কোনো মাধ্যমে আমরা জানা সে সৌভাগ্য হয়নি নিঃসন্দেহে। তো আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর এই মাদানী চ্যানেল বাংলার পক্ষ থেকে আমাদের প্রতি বছরই আমাদের এই মজলিসের পক্ষ থেকে এক একটি মানকাবাত অর্থাৎ আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি না শান সম্পর্কে বিভিন্ন গুণগান গাওয়া এইভাবে নাচের আশারের মাধ্যমে সুবহানাল্লাহ মজলিসের পক্ষ থেকে পেশ করানো হয়। সে সুবাদে এ বছরও আলহামদুলিল্লাহ আমাদের এক নাট্যবিষয়ক ইসলামের মাধ্যমে আমাদের আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলহির একটি মানকাবাত মাশাল্লাহ আমাদের মাদানী চ্যানেল বাংলার মধ্যে রিলিজ হতে যাচ্ছে। তো আসুন আজকে আমাদের স্পেশাল ট্রান্সমিশনের মাধ্যমে আমরা সেই মানকাবাতটা আমরা ইনশাআল্লাহ শুনব। তো আসুন সকলে মিলে আমরা সেই মানকাবাতটি শুনি এবং আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলহি ইনার প্রতি আরও ইশকে মহব্বতকে আমরা আরও বৃদ্ধি করার চেষ্টা করি। আল্লাহ পাক আমাদেরকে সে তৌফিক নসিব করুক। আসুন আমাদের পিসার ইসলামের কাছে অনুরোধ করব আমাদের সেই সুবহানাল্লাহ মর্তবাওয়ালা আলা হযরত রহমতুল্লাহ তাইনার সে মানকাবাটি আমাদেরকে শুনিয়ে দিন।
আলা হযরত আলা হযরত আলা হযরত আলা হযরত প্রিয় নবীর অতি প্রিয় যিনি তেজ শান ও মান আলা হযরত প্রিয় নবীর অতি প্রিয় যিনি শান ও মান আলা হযরত প্রিয় নবীর অতি প্রিয় যিনি শান ও মান আলা হযরত কিজ শান ও মান আলা হযরত হোসে পাকের নয়ন তারা তিনি শান ও মান আলা হযরত প্রিয় নবীর অতি প্রিয় যিনি কিজ শান ও মান আলা হযরত প্রিয় নবীর অতি প্রিয় যিনি কিজ শান ও মান আলা হযরত সুন্নি দেয় দয়ে মাঝে রয়ে প্রদীপ জানিয়েছেন, আনবী প্রেমে প্রদীপ জানিয়েছেন, তিনি হাবিবে খোদা দিওয়ানা, শানো মান আলা হযরতে, প্রিয় নবীর অতি প্রিয় যিনি, কি যে শানো মান আলা হযরতে, প্রিয় নবীর অতি প্রিয় যিনি, কি যে শানো মান আলা হযরতে, তিনি ছিলেন খুবই আমল ভানী, সুন্নতে মুস্তাফার অনুসারী, হ্যাঁ সুন্নতে মুস্তাফার অনুসারী, আনিমে দিন খোদাহের তিনি, কি যে শানো মান আলা হযরতে, প্রিয় নবীর অতি প্রিয় যিনি, কি যে শানো মান আলা হযরতে, প্রিয় নবীর অতি প্রিয় যিনি, কি যে শানো মান আলা হযরতে, যাব আবার মেরে শরীফ আমি, পাব গিয়ে কৃপা মুর্শিদের আমি, পাব গিয়ে কৃপা মুর্শিদের আমি, দেখব রওজা তারি মনে ভরে, কি যে শানো মান আলা হযরতে, প্রিয় নবীর অতি প্রিয় যিনি, কি যে শানো মান আলা হযরতে, প্রিয় নবীর অতি প্রিয় যিনি, কি যে শানো মান আলা হযরতে, মওলা দোহায় হাদাই কে বখশিশে, ক্ষমা করো বিনা হিসাবে আর তার চে, ক্ষমা করো বিনা হিসাবে আর তার কে, যাবে জান্নাতে সে বলে, কি যে শানো মান আলা হযরতে, প্রিয় নবীর অতি প্রিয় যিনি, কি যে শানো মান আলা হযরতে, প্রিয় নবীর অতি প্রিয় যিনি, কি যে শানো মান আলা হযরতে,
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আসলে কি যে শান মান আলা হযরত, সুবহানাল্লাহ, আপনি কোন শান মান, কতই ইনার শান মান, কোন বিষয় নিয়ে, কোন দিক নিয়ে আমরা আলোচনা করব, আল্লাহু আকবার, খুবই সুন্দর মাশাআল্লাহ, ইনার ফয়জারা আমাদেরকে মালামাল করুক, তো আমরাও এই ধরনের মানকাবাদ মাশাআল্লাহ এগুলো শোনা উচিত, আসলে যখন এরকম আলহামদুলিল্লাহ বিভিন্ন আউলিয়া কেরাম গিরে মানকাবাদ পড়া হয়, তখন আলহামদুলিল্লাহ অটোমেটিকলি একটা আরও মানে ইনাদের প্রতি মহব্বত আমাদের বৃদ্ধি আর সুবহানাল্লাহ হয়ে যায়। তো আল্লাহ পাক আমাদেরকে যে মাদানী চ্যানেল বাংলা এর মাধ্যমে আমাদের এত কিছু নিয়ামত পাওয়ার সৌভাগ্য হচ্ছে, নিজেও দেখেন অপরকে দেখার দাওয়াত প্রদান করুন। অনেক দর্শক আপনারা আমাদের কল এস এম এস করছেন, কিছু কল এস এম এস অ্যাড করে নেবেন ইনশাআল্লাহ। জি, আমাদের কল শুনিয়ে দিন।
মাশাআল্লাহ আজকের অনুষ্ঠান কি খুব সুন্দর হচ্ছে, মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর সালাম করানো হচ্ছে, এই আলা হযরতের মাসে আলা হযরতের মানকাবাত, তুমি বাতিলদের মিটালে, এই ইমাম আহমদ রেজা,
ইনশাআল্লাহ আমাদের সঙ্গে থাকুন, অলরেডি মাশাআল্লাহ একটি মানকাবাত শুনেছি, আরো ইনশাআল্লাহ চেষ্টা করা হবে আর যদি সময় সাপেক্ষে, তো আল্লাহ পাক আমাদেরকে এভাবে কবুল করুক, যে আপনিও মাশাআল্লাহ বসে যারা যে যেখান থেকে আজকে আমাদের এই ইলমে দিনে আলোচনা শুনছেন, আল্লাহ তাআলা আমাদের সকলের উপর রহমত নাজিল করুক। অন্য দর্শক ফেসবুকে আমাদের সাথে রয়েছেন, যেমনটা মোহাম্মদ মুন্না ভাই আমাদের সাথে রয়েছেন, মোহাম্মদ সবুজ ভাই আমাদের সাথে রয়েছেন, মাশাআল্লাহ কমেন্ট করছেন, এভাবে মোহাম্মদ আজাদ আত্তারি ভাই আমাদের সাথে রয়েছেন, মোহাম্মদ জুয়েল ভাই আমাদের সাথে রয়েছেন, আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করুক যারা মাশাআল্লাহ। দর্শক ইনশাআল্লাহ আমরা নির্দিষ্ট সময়ে আরও আপনাদের কল এস এম এস নেওয়ার চেষ্টা করব। আলোচনা করছিলাম কানজুল ইমান এবং আলা হযরত, এই কানজুল ইমান সম্পর্কে, যে কানজুল ইমানকে কেন আমরা এটাকে বেছে নিব, এমনকি কানজুল ইমানের অনুবাদ এর করার ক্ষেত্রে আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি প্রতিটি ওয়ার্ড
প্রতিটি বর্ণের ক্ষেত্রে কিভাবে তাজিম আদব সহকারে হুজুর তিনি এগুলো অনুবাদগুলো করেছেন। ইনার প্রতিটা ওয়ার্ডের এক একটা আপনি যেটা বললেন শুরুয়াত স্টার্টিং এ যদি প্রথম বাক্যটার যদি অনুবাদটা দেখি তাহলে আমাদের এটা বোঝা যায় যে এই পুরা কাঞ্জুল ইমানটা কতটুকু সঠিক এবং কতটুকু এটা গ্রহণযোগ্য একটি অনুবাদ একটা কিতাব
প্রয়োজন
অবশ্যই।
না আল্লাহ হাজর রহমতুল্লাহ আল্লাহ তালা এতকে যেটা খোদা পদ আমি প্রথমে বলেছি
জি জি জি
হবে তো এটা হেদায়েতের জন্যই আমাদের জন্য লেখা। আমরা গোমরাহ থেকে বাঁচতে যেতে চাই তাহলে এই কাঞ্জুল ইমানের আশ্রয় আমাদেরকে অবশ্যই নিতে
হবে।
আল্লাহ হাজর রহমতুল্লাহ লেখার ক্ষেত্রে বলেন অনেক এক আলিম মানে তফসির পরে মানে এটা আগে কেউ দেখেনি উনি লিখছেন যে আল্লাহ হাজর রহমতুল্লাহ যে তর্জমা করেছেন অনেক জায়গার মধ্যে এমন জায়গা গেছে মানে ভিন্ন একটা যে কোরআন যে আয়াত বা আয়াত অংশের অনুবাদ করেছেন সেখানে যতটা শব্দ রয়েছে অনুবাদের মধ্যে ততটা শব্দ।
সুবহানাল্লাহ
এটা কিন্তু টাফ একটা অক্ষরকে এটাকে বোঝানোর ক্ষেত্রে হয়তো দুই একটা শব্দ বাড়াই বলতে হয়।
জি
আল্লাহ হাজর রহমতুল্লাহ আছেন অনেক জায়গার মধ্যে হুবহু এটাকে মিল রেখেছে অনেক জায়গার মধ্যে কমিয়ে ফেলেছেন মানে অল্প শব্দ দিয়ে এটা
বুঝিয়ে দিয়েছেন। সুবহান এটা কিন্তু এটার অসংখ্য জ্ঞানের সমুদ্রের পরিচয়।
আল্লাহ হাজর রহমতুল্লাহ এই অনুবাদের ক্ষেত্রে যেটা গোমরাহে চলছিল সেটা ইমানের ক্ষেত্রে মানে যে খতরা হয়ে গেছে যেমন শাব্দিক অনুবাদ কখনো এটা যারা অনুবাদ করে যারা কোন সময় কার জন্য কোন শব্দটা ইউজ করতে হয় সেটা যদি অনুবাদ যারা অনুধাবন করতে না পারে সেটা যদি না বোঝে তাহলে অনেক ক্ষেত্রে ইমানের খতরা রয়েছে। কোরআন শরীফে অগণিত এটা মেশাল রয়েছে তো সময় যেহেতু সংক্ষিপ্ত কয়েকটা দিয়ে যারা দর্শক শ্রোতা রয়েছেন তারা এটা দিয়ে বুঝতে পারবে যেহেতু আমি শুরুর দিকে না গিয়ে যে সুরাগুলো আমাদের মুখস্থ স্বাভাবিক আবার পড়া হয় ওখান থেকে একটা উদাহরণ দেব যে রসুলের পাক সুরা ওয়াদ্দোহার কথা আমি আলোচনা করেছিলাম। সুরা ওয়াদ্দোহার মধ্যে একটা আয়াত আছে যেটার মধ্যে একটা দল্লান শব্দ আছে
জি
কোরআন শরীফের কিছু আরবি ভাষায় কিছু শব্দ এমন কোন শব্দ আছে যেগুলো অনেকগুলো অর্থ দাঁড়ায় আরবি ভাষা এমন একটা
অনেকগুলো অর্থ
একটা প্রশস্ত ভাষা একটা এরকম ভাষা যেটা একটা শব্দ কিন্তু সেটার মানা অনেকগুলা
অর্থ অনেকগুলো
অনেকগুলা এক এক জায়গায় এক একটা অর্থ কিন্তু এই জায়গার মধ্যে আমি কোন অর্থ নিব সেটা বোঝা সেটা ফিট করা সেটা ব্যবহার করা এটা কিন্তু একজন গভীর জ্ঞানের এবং আল্লাহ তাআলার রহমতের প্রয়োজন। দওয়াল্লান শব্দদের স্বাভাবিকভাবে সেটা অর্থ যারা করে সেটা হচ্ছে মানে যারা পথভ্রষ্ট হয়েছে পথ হারা হয়েছে সেটা অর্থ
স্বাভাবিকতা এটা অর্থ দ্বারাই নর্মালি পদ্ধতি
এই দওয়াল্লানের অনেকগুলো অর্থ আছে।
আচ্ছা
এই এটার অর্থ অর্থে গিয়ে বিভিন্ন জন আমি যারা অনুবাদ তাদের নাম তো নেব না কিন্তু পাঠকরা এটা দেখবে কারা কিভাবে অনুবাদ করেছে এবং আলা হযরত অনুমতের মধ্যে কতটুকু কেউ অনুবাদ করেছে এবং পেয়েছে তোমাকে পদভ্রষ্ট নাউজুবিল্লাহ পেয়েছে তোমাকে পদভ্রষ্ট অতঃপর পথ প্রদর্শন করেছে আবার কেউ লিখেছেন এবং পেয়েছে তোমাকে পথ বলা অতঃপর পথ দেখিয়েছেন আরেকজন লিখেছেন পেয়েছে তোমাকে পথহারা অর্থাৎ শরীয়তের বিধান সম্পর্কে তুমি জানতে না অতঃপর পথ দেখিয়েছেন আর কেউ লেগেছেন আপনাকে বেখবর পেয়েছেন নাউজুবিল্লাহ অতঃপর আপনাকে পথ বর্ষণ করেছেন আবার কেউ লেগেছেন তোমাকে পথ হারা পেয়েছেন
নাউজুবিল্লাহ
অতঃপর তোমাকে কি পথ দেখাননি
নাউজুবিল্লাহ
আরেকজন লেগেছেন এবং তোমাকে দেখলেন যে সত্য পথের সন্ধানে পথভ্রষ্ট হয়ে ঘুরছ
নাউজুবিল্লাহ
তখন তোমাকে দীন ইসলামের সোজা পথ দেখালেন
নাউজুবিল্লাহ
এভাবে একজন লেগেছেন তোমাকে পথ অনুভিজ্ঞ পেয়েছেন অতঃপর হেদায়েত দান করেছেন
নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ
এভাবে লিখতে লিখতে অনেকগুলো লিখেছেন পরিশেষে আলা হযরত রহমতুল্লাহ তাআলা উনি এটার অর্থ কিভাবে লিখেছেন
আচ্ছা
এটা লিখেছেন এবং আপনাকে স্বীয় প্রেমে আত্মহারা পেয়েছেন
আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ
আপনাকে স্বীয় প্রেমে অর্থাৎ আল্লাহ তাআলা প্রেমের মধ্যে ইশকের মধ্যে আত্মহারা পেয়েছেন এবং তখন নিজের পথ দেখিয়েছেন
আল্লাহু আকবার আল্লাহু আকবার কতটুকু পার্থক্য
এই অর্থটুকু কোথায় পেয়েছেন
হাই
দওয়াল্লানের শব্দের অর্থ সবাই ওই যে বলেছেন এটা সবাই পথ বলা পথ হারা পথ ভ্রষ্ট পথ সময় অনুভূতি এগুলো তো তারা শাব্দিক অনুবাদ করেছে, অথচ এটা কোরআনে বাকর খেলাফ।
আল্লাহ একবার আল্লাহ একবার
অন্যায় এটা আল্লাহ আল্লাহ রসুলের শাহের মধ্যে মা আল্লাহ সাহেব অমা গাওয়া যে আপনার যে সাথী রয়েছে সে কখনো গোমরা ছিলেন না এবং কখনো পদভ্রষ্ট
হয়েছিলেন,
এটা আল্লাহ রসুলের শাহের মধ্যে বলা হচ্ছে। আল্লাহ এরশাদ করছেন যে কখনো পদভ্রষ্ট হয়েছিলেন না হতার এবং আকিদা কি মুসলমানদের
আল্লাহ এই 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 কোরআনের অনুবাদের ক্ষেত্রে কিন্তু আমাদের আকিদার অনেক
আকিদা ইমান আমাদের ইমান হচ্ছে কি একজন মুসলমান নবী সম্পর্কে কি
আকিদা রাখবে কি জ্ঞান রাখবে,
নবুয়ত প্রকাশের আগে এবং পরে নবীদের কোনো গুনাহ সংঘটিত হয় না।
আল্লাহ
সম্ভব না এমন কি সগীরা গুনাহ
তারা মাসুমদের সর্দার রয়েছে।
হ্যাঁ তাদের তাদের আমাদের আকিদা কি মুমিনদের আকিদা হচ্ছে ইমানদার আকিদা হচ্ছে সমস্ত না শুধু আমাদের নবী না
জি জি
নবুয়ত প্রকাশের আগে এবং পরে কখনো গোমরা ছিলেন না এবং তাদের দ্বারা কোনো গুনাহ সংঘটিত হয়নি এমন কি সগীরা গুনাহ
অবশ্যই নিঃসন্দেহে।
হযরত ঈসা আলা নবী আলাইহি সালাতু ওয়াসসালাম
জি
ওনার জন্ম যখন হলেন যে বাপসারা তখন সবাই যখন ওনার মাকে
বিভিন্ন ভাবে
মরিয়ম আলাইহিস সালামকে ওনাকে তুমি এটা কি কাজ করেছো তোমার বাবা সারা এটা তখন ওনাকে আল্লাহ তাআলা হুকুম দিয়েছে তুমি কথা বলবে না।
আচ্ছা
তুমি কথা বলে নেই বাচ্চার দিকে ইশারা করে হযরত ঈসা আলাইহিস সালাম কি কতদুল্লার মধ্যে সরে তখন ঈসা আলাইহিস সালাম তখন এই কি নিজের নবুয়তের ঘোষণা আল্লাহ তাআলা রাব এখন সব কিছু দোল্লার মধ্যে বলে দিয়েছে
সুবহানাল্লাহ।
যদি দোল্লা শিশু শিশু অবস্থায় উনি ওনার হেদায়েত সম্পর্কে জানে নবী হওয়া সম্পর্কে জানে যিনি আফজলুল আম্বিয়া আফজলুল্লাহ নবীদের সরদার সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন উনি কি এই ফতোয়া ছিলেন বাধারা ছিলেন
কখনো না কখনো না নাউজুবিল্লাহ।
এই অর্থটা করা এটা আমাদের ইমান আকিদার পরিপন্থী কিনা
পরিপন্থী
আর আল্লাহ এটা করেছেন এই যে দয়াল্লার শব্দের যে অনেক অর্থ এর অর্থের মধ্যে একটা অর্থ এভাবে বলা হয়েছে যে দয়াল্লান এক অর্থ হচ্ছে মুরবির মধ্যে এমন একটা মুরবি আছে মুরবির মধ্যে এমন একটা বৃক্ষ যে বৃক্ষটা দেখলেই পথ পথ যারা পথচারী রয়েছেন যারা মুসাফির রয়েছেন তারা ওইটা দেখে পথ পায়
পথ পায় পথ খুঁজে পায়
পথ খুঁজে পায়
জি
এটাকেও আরবিতে কি বলা হয় দওয়াল দওয়াল।
আচ্ছা
এটা যারা মহাসিনা করে যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন বৃক্ষের মতো যে যাকে দেখে উম্মতটা কি হয়েছে হেদায়েত
হেদায়েত
এটা অর্থ হচ্ছে কি যে আপনার উম্মতটা পথহারা ছিল
জি
আপনার মাধ্যমে কি পথ পেয়েছে হেদায়েত পেয়েছে
হেদায়েত পেয়েছে
একটা অর্থ এটা সঠিক অর্থ এটা করা যায়
জি।
তারপর যে আলা হযরত রহমতুল্লাহ তাআলা যে অর্থ করেছেন যে পথহারা পেয়েছেন এটার অর্থ কোরআনে পাকের মধ্যে যে প্রেমে আত্মহারা মহব্বত একটা দলালের দলালের সব একটা অর্থ হচ্ছে মহব্বত ভালোবাসা
ভালোবাসা
ভালোবাসার মধ্যে অনেক সময় মানুষ অনেক কিছু ভুলে যায়
বিবর বিবর
বিবর হয়ে যায় বিবরের মধ্যে অনেক সময় সামনে একটা থাকলেও সেটা কি
চোখে পড়ে না
চোখে পড়ে না। তো এভাবে হযরত ইউসুফ আলাইহিস সালামের সুখে ওনার বাবা ইয়াকুব আলাইহিস সালাম
জি
উনি যখন ওনার ভাইয়েরা ওই পথে কান্না করতে করতে ওনার চোখ অন্ধ হয়ে গেছে
যদি চলে গেছে
তো অনেক বছর হয়ে গেছে মানে ওনাকে যে পাওয়া যাবে এটা কোনো কি সম্ভাবনা নেই। যখন ঘটনা সংঘটিত হতে 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 মিশরের উনি কি হলেন বাদশাহ হলেন বাদশাহ হওয়ার পর ওনার ভাইয়েরা ওখানে গেল পরিচয় লাভ করলো শেষ পর্যন্ত যখন ওনার ভাইকে পাঠানো হচ্ছে যে আমার বাবার কাছে যাও এবং আমার জামাটা নিয়ে যাও এই জামাটা যদি আমার আব্বাজানের চোখে রাখা চোখের যদি ফিরে আসবে তখনও রওনা দিয়েছে এই অবস্থার মধ্যে কি মানে ওনার বাবা বলেছে আমি ইসুফ আলাইহিস সালামের সুগন্ধি পাচ্ছি
আল্লাহু আকবার
ইসুফ আলাইহিস সালামের তখন এই সময় ওনার নাতি বা ওনার এখানে যারা ছিল ওনারা বলেছেন ইন্নাকা লাফি দালালিকাল কাদিম আপনি পুরানো ভালোবাসার মধ্যে বিবর রয়েছে আমরা এত কষ্টের মধ্যে রয়েছি খানাপিনা নাই এগুলি আর আপনি এখনো কি
বলছেন
পুরনো ভালোবাসার মধ্যে বিভোর থাকা
ওই ওয়ার্ডটা এসেছে
কোরআন বাকের মধ্যে দালালটা শব্দের যে অর্থ এটার ভালোবাসা বিভোর থাকা ভালোবাসা যে অর্থ এটার অর্থ ভালোবাসা ও মহব্বত তো এটা কোরআন বাক্যের মধ্যে রয়েছে কিন্তু যারা অনুবাদ করছে এই এটা দেখে না
এটা এটা দেখে না এখানে কিন্তু দেখে না এটা ভালোবাসার মহব্বতের কথাটা উঠে এসেছে
উঠে এসেছে
জি
কিন্তু এটা কোরআনে পাক থেকে আল্লাহ হযরত রহমতুল্লাহ অথচ উনি অনুবাদ করেছেন কিভাবে উনি বলেছেন আর উনি লিখেছেন
যে
অবস্থায় যে শব্দ ছয়নটা দেখেন
খারসানে
কি কোন শব্দটা ব্যবহার করতে হবে, তাহলে ওই শব্দটা যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেমে বিভোর ছিলেন, মাত্তাহারা ছিলেন, যেমন যখন নবত প্রকাশের পূর্বে হারা গুহার মধ্যে আল্লাহ তাআলার ধ্যানের মধ্যে ছিলেন, প্রেমের মধ্যে আত্মহারা ছিলেন আল্লাহ তাআলার, এগুলি তো এই যে এগুলিতে আত্মহারা থাকলে তো হে মানুষকে হেদায়তের পথে স্বাভাবিক অবস্থা এটা অনেক
সম্ভব হয়ে পড়ে না,
এইটা এটা এদিকে এনেছেন না আত্মহারা ছিলেন।
জি জি,
আল্লাহ হাজার রহমতুল্লাহ শব্দ চয়নটা দেখেন, এখন এটা যদি শব্দ চয়ন না করে আমাদের শাব্দিক অনুবাদের দিকে যায়, যারা করেছেন তাদের অনুবাদটা মানে অনুবাদ করার ক্ষেত্রে শব্দ ব্যবহার করতে ভুল হয় নাই, এখানে কি দলাল শব্দ একটা তো পদভ্রষ্টা আছে, ওরা ওইটাকে খেয়াল করে লিখেছেন, কিন্তু কোরআনে পাকের অনুবাদ করার ক্ষেত্রে কি কি খেয়াল রাখা,
আপনি একটা কথা বলেছেন যে তফসির করার আগে অনুবাদ করার আগে কিন্তু আরো অনেকগুলো জ্ঞানের থাকতে হবে,
এখন এখানে আল্লাহ নবীর শানকে এই শব্দ কি ব্যবহার করা যাবে, এটা কি ইমান থাকবে, এটা যদি কেউ যে অনুবাদ পড়ে
তার অবস্থা কি হবে,
তার অবস্থা কি হবে, এই জন্য ইমান পড়া কি জন্য জরুরি,
আল্লাহ আকবার আল্লাহ আকবার,
এটা অসংখ্য শুধু একটা যে আল্লাহ তাআলা শানের মধ্যে আল্লাহ তাআলা শানের মধ্যে শব্দ ব্যবহার করতে গিয়ে যেগুলি ইমান চলে যাবে, যেটা আল্লাহ তাআলা শানের মধ্যে একজন মুমিনের আকীদা থাকতে পারে না, এরকম অনুবাদ এখানে করা হয়েছে,
মানে আমরা যেটা হয়তো এখানে বলাও আমাদের কি মানে একটা কি বলবো যেটা আমাদের এখানে বলা সমীচীন মনে হচ্ছে না, এই ধরনের একটা
এরকম অনেক মেশাল দিয়ে, কিন্তু সময় তো
জি জি
আমাদের সংক্ষিপ্ত
10-15 মিনিট
সময় কম, এই জন্য একটা উদাহরণ দিয়ে বলছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের মধ্যে এমন শব্দ ব্যবহার করা যেটা মুসলমানের আকীদার পরিপন্থী, ওনার শানের পরিপন্থী, এরকম শব্দ যারা অনুবাদ করতেছেন হয়তো যারা কোরআনে পাক সম্পর্কে মহব্বত যারা রয়েছে অনেকে তো পড়ে না, যারা পড়তেছেন তাদের বলবো যে অনুবাদ আপনি ফরক করে দেখেন,
বুঝলো একটা বিষয় দেখেন অনেকে আবার এটাও বলে সব কোরআন তো এক, সাধারণ যারা জ্ঞান রাখে না তারাই এই জন্য বলে সব কোরআন তো এমনি এক অনুবাদ সবগুলাতে একই হবে না, এরকম তো নয়, তা আপনি কি এত সুন্দর আমাদের কাছে তুলে ধরলেন বিষয়গুলো,
একটা আয়াত দিয়ে যদি আমরা বুঝি,
হ্যাঁ
এরকম যে অসংখ্য আয়াত আছে যেগুলোর মধ্যে শাব্দিক অনুবাদ আল্লাহর শানে গোস্তাক নবীর শানে গোস্তাকি নিজের আকীদার পরিপন্থী, এই জন্য বলছে কোরআন এক হাদিস এক এগুলি
অনেক
সবকিছু এক, সবকিছু এক বলে আমরা কেন ফরক, ফরক এই জন্য হয় যখন রসুলের শানে এরকম আঘাত করা হবে একজন মোমিন যার আকিদা সম্পর্কে সচেতন, যা আকিদা যদি না থাকে ইমান যদি সঠিক স্থায়িত্ব না থাকে তাহলে আমাদের আমলগুলোতে কোনো কাজে আসবে,
আমার ইমানে পূর্বশর্ত হচ্ছে আমার নবীর প্রতি ভালোবাসা, আর আমার কোরআনে পাকের ওই আয়াতের মাধ্যমে ওই শব্দের মাধ্যমে যেটা আমার নবীর প্রতি ভালোবাসাটাকে আমার কি বিরুদ্ধে শব্দ তুলে দেওয়া হয় তাহলে ওটা কীভাবে আমার সঠিক অর্থ হতে পারে, ওটা কীভাবে আমার ইমানে পরিপূর্ণতা আনতে পারে, তাহলে অবশ্যই আমার যাচাইবাছাই করা উচিত আমি কোন কোরআনে কারিমের অনুবাদ পড়ছি, কারণ আমরা এটা সকলে জানি আমার আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত ভালোবাসা সঠিক ইনার ব্যাপারে আকিদা রাখা এটা আমাদের ইমানের পূর্ব শর্ত, আমি ইমানদার তখনই হব যখন আমি আমার আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নবীর সদকায় আজকে আমাদের দুনিয়াতে আসার কাল কিয়ামতের দিন আমাদের সুপারিশ পাওয়ার এত শান সকসব নিয়ে আমার সবকিছু পাওয়ার সৌভাগ্য নসিব হবে, আর সেই নবীর সম্পর্কে যদি আমাদের সঠিক ইলম জ্ঞান না থাকে তা আমরা কীভাবে ইমানদার হতে পারবো, তাহলে সেই ইমানদারটা হওয়ার জন্য যখন আমি কোরআনে পাককে নিচ্ছি তখন যদি আমার যে কোরআনে পাক আমাকে অনুবাদ শিকার ক্ষেত্রে বোঝার ক্ষেত্রে আমাকে পদভ্রষ্ট করছে তাহলে আমি কোরআনে পাক কেন অনুবাদটা আমি পড়বো,
আজকের অনুষ্ঠান থেকে এবং আলহামদুলিল্লাহ অনুষ্ঠান ছাড়াও দাওয়াত ইসলামের আলহামদুলিল্লাহ অগণিত যে
কার্যক্রম রয়েছে
এগুলি আমাদের ইমান বাঁচানোর একটা হাতিয়ার আমাদের,
আলহামদুলিল্লাহ
হোসেন ভাই আল্লাহ তাআলা সম্পর্কে দেখেন একটা আয়াত আছে ফারা নম্বর 9 সূরা আনফালে 30 নম্বর আয়াত,
আচ্ছা
ওয়ায়াম কুরুনা ওয়ায়াম কুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, এটার অর্থ করতে গিয়ে দেখেন বিভিন্ন অনুবাদকরা কিভাবে গেছেন, তার এবং তারাও প্রতারণা করত এবং আল্লাহও প্রতারণা করতেন, এবং আল্লাহ আল্লাহ তাআলার প্রতারণা সর্বাপেক্ষা উত্তম, প্রতারণা শব্দ
আল্লাহু আকবার নাউযুবিল্লাহ,
এবং আর কেউ লেখছেন এই সব লোক প্রতারণা করেছে আর খোদা প্রতারণা করেছেন
নাউযুবিল্লাহ,
অর্থাৎ তাদের সাথে এবং খোদা সর্ব উত্তম প্রতারণাকারী
নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ,
এভাবে অনেকে লেখেছেন তারাও ধোঁকা করত আল্লাহ দোকা করতেন আল্লাহ দোকা সর্বাপেক্ষা উত্তম, আর আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি আরো অনেকে অনুবাদ করেছে এইভাবে,
জি জি জি,
আর আলা হযরত রহমতুল্লাহ তারা নিজেদের মতো ষড়যন্ত্র করছিল,
আর তারা
নিজেদের মতো ষড়যন্ত্র, আর আল্লাহ নিজের গোপন কৌশল করছিলেন
আল্লাহ,
এবং আল্লাহ তাআলার গোপন কৌশল সর্বাপেক্ষা
সুবহান আল্লাহ সুবহান, কত চেঞ্জ ওয়ার্ড এর মধ্যে আল্লাহ আকবার,
আল্লাহ তাআলা সামনে থেকে দুঃখ শব্দটা ব্যবহার করা,
নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ,
এটা আল্লাহ তাআলা দুঃখ থেকে ষড়যন্ত্র থেকে মকর শব্দ এগুলো থেকে কত পবিত্র। এখন এটা কোরআন পাকের অনুবাদ আমি পড়ছি, আমার ঈমান কোথায়?
আসলে মানুষ রূপে শয়তান,
মানুষ কোরআন পড়ে অনেকে গোমরাহ বলছে, এটা এভাবে গোমরাহ হবে। তাই কানজুল ঈমানের গুরুত্ব, কানজুল ঈমান পড়ার প্রয়োজনীয়তা, কোরআন প্রথমত বলবো কোরআন শরীফ আমাদেরকে যে আল্লাহ তাআলা আমাদেরকে বাণী পাঠিয়েছেন তেলাওয়াত শুদ্ধভাবে করতে হবে
অবশ্যই,
আর সাথে সাথে কোরআন পাকের কি বলেছে সেটাও
জানতে হবে
জানার ক্ষেত্রে যেন আমরা অ্যাক্সিডেন্ট না হই।
জি জি,
সেটার ক্ষেত্রে কানজুল ঈমান আমাদের জন্য হাতিয়ার, এবং সেটাকে আলহামদুলিল্লাহ আজ বছর ভাই যে দাওয়াত ইসলামে ইসলামের প্রকাশনা থেকে 2 লক্ষের উপরে ছাপিয়ে এটা মানুষের কাছে পৌঁছে,
সুবহান আল্লাহ, 2 লক্ষের উপরে আল্লাহ আকবার। এমনকি আমি কিছুদিন আগে দেখলাম এটাও দাওয়াত ইসলাম মসজিদের পক্ষ থেকে বিভিন্ন ভাবে কানজুল ঈমান রিলেটেড একটা কি আছে আপনার ইংলিশের মধ্যে বিভিন্ন আমাদের ইউকে এর মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে এটা ছাপানো হচ্ছে, যে তারা ইংলিশ ভাষার মধ্যে যারা রয়েছে তাদের জন্য, সুবহান আল্লাহ। তো এটা আলহামদুলিল্লাহ হুজুর,
সেটা বাংলা ভাষায় অনুবাদ যদিও দাওয়াত ইসলামের থেকে না হয়,
জি জি
আলহামদুলিল্লাহ এটার অনুবাদ আমাদের লাইব্রেরিতে পাওয়া যাচ্ছে, মক্তবতুল মদিনাতে পাওয়া যাচ্ছে, আমাদের অনুরোধ করব যে কানজুল ঈমান আমাদের প্রত্যেকটা ঘরে বরকতের জন্য রাখি এবং সেটা পড়ি তেলাওয়াত করি সেটা অনুবাদ শিখি, ইনশাআল্লাহ আজ দাজাল আমাদের ঈমান আমাদের রক্ষা করার জন্য একটা হাতিয়ার
হয়ে যাবে ইনশাআল্লাহ। আসলে দর্শক প্রত্যেকজন আমরা যারা আজকে দেখতে পাচ্ছি বা যারা শুনছি, যদি আজকে এই মুহূর্তে আপনার ঘরে কানজুল ঈমান নেই আপনি এগিয়ে আসুন, উদ্যোগ নিন, আমার রব তাআলা আমাকে কি বলছেন সঠিক সেই বিষয়গুলা যে আমি না জানি তাহলে কিভাবে হতে পারে। যদি দ্রুত একটা উদাহরণ হলে আমাদেরকে দিয়ে দিয়েছে একটা সন্তানের সাথে মায়ের ব্যাপারে একটা বিষয় খুব সুন্দর ঘটনা, এই ঘটনা থেকে কিন্তু আমাদের অন্তরে রেখাপাত করার মতো এই কথা যে আজকেও আমাদের সৃষ্টিকর্তা রব তাআলা আল্লাহ পাক আমাকে সৃষ্টি করেছেন আর আমাকে কি বলছেন আর আমি সেটা খুলেও দেখছি না জানার চেষ্টাও করছি না, তাহলে আমার আল্লাহ পাকের কাছে বিষয়টা কেমন লাগতে পারে। তাই আসুন প্রিয় দর্শক, উদ্যোগ নিই, নিজেও আমল করার নিয়ত করি আজকে থেকে, আমাদের প্রত্যেকের ঘরে যেন কানজুল ঈমান থাকে এবং প্রতিদিন নিজে নিজের পরিবারের সদস্যদের কিছু না কিছু এই কোরআনে কারিম এই কানজুল ঈমানের আয়াত এটার অনুবাদ যা এখানে বিশ্লেষণ রয়েছে এগুলো পড়ে শোনাই, নিজেও পড়ি আমলও করার চেষ্টা করি। আল্লাহ পাক আমাদেরকে কানজুল ঈমান এটার উপর আমাদের সকলকে পড়ার আমল করার তৌফিক দান করুক, এবং আমরা আজকে থেকে নিয়ত করি নিজের ঘরের মধ্যেও রাখবো, এমনকি ইনশাআল্লাহ প্রত্যেকজনে কমপক্ষে 12টি করে হলো নিজের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে কাছে আমরা এটা উপহার হিসেবে প্রদান করব। যখনই আমরা বিভিন্ন সময় কোরআন করিম আমরা মানুষকে উপহার হিসেবে দিই, তো ওই কোরআন করিম উপহার দেওয়ার সময় ওই কোরআন করিমের স্থানে কানজুল ঈমানটাও আমরা নিয়ে নিই একসাথে। হ্যাঁ, কাজুল ঈমান আমাদের কোরআন করিম আয়াত রয়েছে অনুবাদ
রয়েছে, কোরআন শরীফ একটা হাদিয়া,
একটা হাদিয়া দেয় আমরা
এটা যদি কানজুল ঈমান
হয়ে যায়, সুবহানাল্লাহ, মদিনা নিঃসন্দেহে। আমরা আজকে থেকে নিয়ত করি, আমরা অনেক সময় প্রত্যেকটা বিয়ের মধ্যে এটা আসলে এটা উপহার হিসেবে বিভিন্ন মানুষ ও বন্ধুকেও উপহার হিসেবে দেয়, তো আমাদের এই উপহার হিসেবে প্রথম চয়েসটা যেন কানজুল ঈমান হয়। আল্লাহ পাক আমাদেরকে সে সৌভাগ্য নসিব করুক, আজকে আমরা এখানে যা কিছু তার উপর নিজেও আমল করার তৌফিক দান করুক, অপর কাছে পৌঁছে দিয়েও নেকি হাসিল করার তৌফিক দান করুক। আজকে আপনি ঘরে বসে, আজকে আমরা এখানে বসে এই আলা হযরতের আলোচনা, এই কানজুল ঈমান সম্পর্কে জানা, আমার হুজুর কোন বলেছে যে মহান শখসিয়তের মাধ্যমে আমরা জানতে পেরেছি তিনি হচ্ছেন আমির আহলে সুন্নাত মাওলানা মোহাম্মদ ইলিয়াস সত্তার কাদেরী,
আমাদেরকে মাদানী নামতের মধ্যে যেতে প্রত্যেক জন 3 আয়াত আমরা যেন পড়ি,
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ,
মানে কানজুল ঈমানকে মানুষে পৌঁছানোর জন্য
কতটুকু ইনার প্রচেষ্টা বিভিন্ন মাধ্যমে,
এবং আলহামদুলিল্লাহ প্রতি সত্তর আমাদের কাছে আসবে, এটাকে অনেকেই ভাষাগত অনেক কঠিন, এটাকে আরো একটু সহজ ভাবে বোঝানোর জন্য আমাদের দাওয়াত ইসলামের মুফতি আহলে সুন্নাহ যাকে বলা হয় মুফতি কাসিম,
জি জি,
আর তারই দামত বরকাতুল আলিয়ার ওনার লিখিত তফসির সিরাতুল জিনান, যেটাকে আরো সহজ ভাবে পৌঁছানোর জন্য মানে এই 10 খণ্ডে এটা ইনশাআল্লাহ অতি সত্তর দোয়া করেন যাতে এটা তার দ্বারা যেটা যদি আমরা পড়ি আমাদের, তাহলে ইনশাআল্লাহ আমাদের ইমানের সাথে আমরা
অনুভব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দোয়া করে যেন সে সিরাতুল জিনান এটি যেন আমাদের মাঝে খুব শীঘ্রই তশরিফ নিয়ে আসে, আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক। আসুন শেষ পর্যায়ে, আর তিন চার মিনিট সময় রয়েছে, আমির আল সুনতের একটি মানকাবাদ হুজুরের কাছ থেকে আমরা অ্যাড করবো ইনশাআল্লাহ। তো আমির আল সুনতের যখন আলোচনা হচ্ছে, তো আমির আল সুনতের মাধ্যমে এত আমরা নিয়ামত পেয়েছি, আর সে আমির আল সুনতের একটি মানকাবাদ আমাদের আজকের অনুষ্ঠানের মধ্যে অ্যাড না করলে কীভাবে হয়, তো আসুন আমরা আমাদের আনিস ভাইয়ের কাছে যাবো এবং শেষ পর্যায়ে একটা মানকাবাদ অ্যাড করে নেবেন ইনশাআল্লাহ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি।
আল্লাহর বড় এহসান তিনি দয়াল নবীর উপহার, সাধক মুকুল সালিম তিনি বহু গুণের সম্ভার। আল্লাহর বড় এহসান তিনি দয়াল নবীর উপহার, সাধক মুকুল সালিম তিনি বহু গুণের সম্ভার। তিনি মুর্শিদ আমার তার মাতাই সদা ইমামার চাঁদা সাদা চাড়ে জড়া, সুন্দর চেহারাটা ঘন ঘন দাড়িতে ভরা। মাতাই সদা ইমামার চাঁদ সাদা চাদরে জড়া, সুন্দর চেহারাটা ঘন ঘন দাড়িতে ভরা। দৃষ্টি নিচে মুচকি হাসি, দৃষ্টি নিচে মুচকি হাসি, সদাই থাকে যায় তিনি মুর্শিদ আমার তার, 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 মুর্শিদ আমার তার। বসাইলে বখশিস দেখো নবী প্রেমে ভরা, ফয়জানে সুন্নত দেখো লাগিয়েছে ক্ষত সারা। বসাইলে বখশিস দেখো নবী প্রেমে ভরা, ফয়জানে সুন্নত দেখো জাগিয়েছে ক্ষত সারা। আকীদায়ে আহলে সুন্নাহ, আকীদায়ে আহলে সুন্নাত লেখনীতে আছে যার, তিনি মুর্শিদ আমার তার, 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 মুর্শিদ আমার তার।
সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক আমির আহলে সুন্নতের আরো নেক হায়াতের মধ্যে বরকত নসিব করুক। আমিন আমিন বিজাহি নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের দরবারে দোয়া, আজকে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা যা কিছু শুনেছি তার উপর যেন আমল করার সৌভাগ্য নসিব করে, নিজেও যা কিছু তার উপর আমল করার নিয়ত করে ইনশাআল্লাহ অপরের কাছেও এই বিষয়গুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি।
বাতিল দে নিরস্ত করে দ্বীনের প্রদীপ জ্বালালে, সুন্নত কে আবার জাগালে, হে ইমাম আহমদ রেজা, ইমাম আহমদ রেজা।